This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে কে রয়েছেন মঞ্চ আলোকিত করে সেটা আমরা জানবো। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো অকপটে স্বীকার করে বিবেকের তাড়না বোধ থেকে। যে কথাগুলো আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতে এবং শেষে মাঝখানে বারবারই একই কথা শুনে থাকেন, যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং মানুষের বিবেক যখন জাগ্রত হয় সেই মানুষটি তখন সমাজ থেকে শাস্তি না পেলেও, পরিবার থেকে শাস্তি না পেলেও, রাষ্ট্র থেকে শাস্তি না পেলেও নিজের কাছ থেকে নিজে যে শাস্তিটা পান সেই শাস্তির দংশনে মানুষ প্রতি মুহূর্তে জর্জরিত হয়, এবং সেই শাস্তির চেয়ে বড় শাস্তি কোনো শাস্তি হতে পারে না। এইসব শাস্তি পাওয়া মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে আপনি যে ভুল করেছেন বা আপনি যে অপরাধ করেছেন সেটার পেছনের কারণ কি ছিল, ভুল বা অপরাধ কি ছিল, এবং ভুল বা অপরাধের পরিণতি কি ছিল আপনি আমাদেরকে জানালে। আমাদের সমাজে লাখ লাখ মানুষ আছে যারা আপনার মতো করে হয়তো ভুল পথে পা বাড়াতো, কিন্তু তারা সচেতন হবে, কিংবা ভুলের মধ্যে রয়েছে তারা সেই জায়গাটা থেকে সংশোধিত হবে। প্রিয় শ্রোতা, সে কাজটি আজকেও হচ্ছে। আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে একজন বন্ধুর জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো আপনাদের সামনে উন্মোচিত করব। তবে সবার আগে চলুন আমরা আর্য সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে, এবং এই যে ভুল শুদ্ধ মিলিয়ে যে মানুষ, এই অপরাধ বোধের যে মানুষটি, তার জীবনে যে অদ্ভুত সুন্দর সুন্দর ভালো লাগার জায়গা রয়েছে, অদ্ভুত সুন্দর মনুষ্যত্ব রয়েছে, সেই জায়গাটি আবিষ্কার করেছে আর্য সুমন।
যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের আসনে বসে সত্যের মুখোমুখি হচ্ছেন আব্দুর রহিম। শারীরিক গঠনে মনে হতে পারে খুবই ছোট একটা ছেলে, তবে এত ছোট সে নয়। ছোটবেলায় খেলাধুলা আর টেলিভিশন, এই ছিল তার প্রিয় সঙ্গী। দুরন্তপনা থাকলেও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ বেশ প্রবল, বন্ধুদের প্রতি সে অন্তপ্রাণ। তাদের যে কোনো বিপদে নিজের সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করেন সাহায্য করার। একবার এক বন্ধুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রক্তের প্রয়োজন দেখা দেয়। তখন আব্দুর রহিম অসুস্থ হওয়া সত্ত্বেও হাসপাতালে ছুটে গিয়েছিলেন বন্ধুর মাকে রক্ত দিতে। দুনিয়াতে তার সবচেয়ে আপন মানুষ তার বাবাকে সব সময় খুশি দেখতে চান। বাইরে থেকে নিজেকে কঠিন প্রমাণ করতে চাইলেও সর্বোপরি একজন নরম মনের মানুষ আব্দুর রহিম। তার জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকে আব্দুর রহিম আমাদের সঙ্গে রয়েছেন। আব্দুর রহিমের কাছে আমি যেতে চাই, তবে তার আগে বলতে চাই, আব্দুর রহিমের মতো আপনিও যদি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে আমাদের কাছে আসতে চান, যাহা বলিব সত্য বলিব মঞ্চে বসে লাখো মানুষের কাছে স্বীকার করতে চান, তা আপনার নিজের নামই হোক কিংবা ছদ্মনামেই হোক, আপনি আসতে পারেন আমাদের এখানে। এবং যোগাযোগ করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের একজন বিশেষজ্ঞ পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকেন, যিনি ফোনে আমাদেরকে শোনেন এবং শোনার পরে তিনি তার মূল্যবান মতামত প্রদান করে থাকেন। আজকে আব্দুর রহিমের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। এক্সপার্ট প্যানেল থেকে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সেজন্য আপনাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুরাগ চাকমা, আমাকে কি শুনতে পাচ্ছেন?
জি,
অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং শেষে আব্দুর রহিমের জীবনের অপ্রিয় সত্যগুলো জানার পরে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। ওকে, আমরা আব্দুর রহিমের কাছে যেতে পারি, তবে যাবার আগে আরো একটু বলতে চাই যে আজকে পুরো অনুষ্ঠান জুড়েই SMS পোল খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। SMS পোল কল করবার সঙ্গে সঙ্গে আপনি আপনার বিশ্বাসযোগ্যতার জায়গাটি জানিয়ে দেবেন ইয়েস এবং নো বলে। প্রিয় শ্রোতা, যারা অনুষ্ঠানটি শোনেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করছি ইয়েস এবং নো বলে অনুষ্ঠানের আপনার জায়গাটি বা আপনার অংশগ্রহণের জায়গাটি নিশ্চিত করতে। আমরা চলে যাচ্ছি এবার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিম, প্রথমেই আমি যে প্রশ্নটি সবাইকে করি আপনাকেও করছি, এই রকম একটা অনুষ্ঠানে আসলে চারপাশের মানুষ যে অনেক সময় বিড়ম্বনা, অনেক ধরনের কটূক্তি, অনেক ধরনের নাবোধক অনেক কিছু বলে মন্তব্য করে এবং সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতার জায়গাটি অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়, এটা জানার পরেও আপনি এরকম একটি অনুষ্ঠান, এরকম একটি চ্যালেঞ্জিং রেডিও শোতে কেন আসলেন?
ভাই, আমি এখানে আসছি, আমি যে ভুল করছি আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, সবসময় আমাকে ধিক্কা দিচ্ছে, চারপাশে মানুষ হয়তো বুঝতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি সেই ধিক্কা। আমি আসছি এই কারণে যেন আমার কথা শুনে এই সমাজে কিছু লোক সতর্ক হয়ে যায়, আমরা যে সিটারিটা করছি এই সিটারির মুখে যেন তারা আর না পড়ে, তারা যেন সতর্ক হয়ে যায়, কখনো যেন এগুলো পুষে না দেয়। আমি ভাইয়া এই জন্যই আসছি।
আপনি বলবেন যে আপনি যে চিটারির কথাটা বলছেন আপনি লাস্ট কবে এটা করেছেন?
ভাইয়া, আমি লাস্ট এটা গত বুধবার করতে চাইছি কিন্তু এটা হয় নাই, আমাদের হাত থেকে ফুসকে গেছে, আমি গত মঙ্গলবার করছি।
তার মানে আপনি স্টিল এটার মধ্যে এখনো জড়িত আছেন? জড়িত আছেন এবং আপনার বিবেক প্রতি মুহূর্তে আপনাকে দূষিত করছে। আপনি এখান থেকে বের হতে পারছেন না নাকি বের হচ্ছেন না?
ভাই, আমি এখান থেকে বের হতে চাচ্ছি কিন্তু আমি সামাজিক একটা পরিস্থিতির কারণে আমি কিছু টাকা ঋণ আছি আর সেই সুদ টাকা দিতে গিয়ে এই ঋণের কারণে আমি ওই সুদ খুব হাত থেকে মুক্তি পাচ্ছি না, তার জন্য আমি পরিস্থিতির শিকার হয়ে এটা এখনো নিয়মিত চালিয়ে যাচ্ছি।
প্রিয় শ্রোতা, কি সেই চিটারি কিংবা কি সেই কারসাজি সেটা আমরা ধীরে ধীরে উন্মোচিত করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি সবাইকে বলছি খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য, কারণ আজকের এই অনুষ্ঠানে যে লোকটি এখানে এসেছে আব্দুর রহিম, সে যে চিটারি করছে সেটা তো চিটারি কিন্তু তার চাইতে পুরো সোসাইটি এবং সমাজের জ্ঞানীগুণী মানুষরা আমাদের মতো সাধারণ কনজিউমারদের কাছে বা সাধারণ ভক্তদের কাছে কত বড় চিটারি করছে সেটা আজকে আবিষ্কৃত হবে পুরো অনুষ্ঠান জুড়েই। আপনারা যারা যাহা বলিব সত্য বলিব শ্রোতা তাদেরকে আমি বলবই অবশ্যই অনুষ্ঠানটা পুরোটুকু শোনার জন্য, এবং একই সাথে যদি কোনো বন্ধুর সুযোগ থেকে থাকে বন্ধুকে বলার, যদি কোনো আত্মীয় স্বজনকে বলার সুযোগ থেকে থাকে তাহলে এখনই বলুন JBC রেডিও টিউন করুন, এবং আমি চাই যে আজকের এই যাহা বলিব সত্য বলিব সারা বাংলাদেশের মানুষ শুনুক, কারণ দিস শো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনজিউমার্স, যারা বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কেনেন এবং কিনে নিয়ে সেটা ভক্ষণ করেন। আমরা সবাই সেটা করি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেটা করে থাকি, বাজার থেকে দ্রব্যাদি কিনে নিয়ে সে খান না বা বাজারের কোনো প্রোডাক্ট তিনি খান না, সবসময় বাসায় বানিয়ে খান, এরকম লোকজন সমাজে নাই বললেই চলে। সুতরাং সবার জন্য আজকের এই অনুষ্ঠানটি শোনা খুবই গুরুত্বপূর্ণ। ভুলের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ থাকে এবং ভুলের পরে একটা পরিণতি থাকে। তো আমরা প্রথমে চাই আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
ভাইয়া, আমার যখন ছোটকাল আমার মা ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমার 1.5 বছর বয়স। আমি শুনছি লোকমুখে বা আমার গার্জেনের মুখে থেকে
আপনার মা আপনাকে রেখে চলে যায়। কেন চলে যায়
ভাইয়া? আমি শুনছি আমার ফ্যামিলিগত ভাবে নাকি অত্যাচার হয়েছে লোকমুখ থেকে, এটা বেশি শুনেছি। আর আমার গার্জেনের কাছ থেকে শুনেছি আমার মা নাকি কোন এক লোকের সাথে সম্পর্ক ছিল।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা প্রতিবন্ধী, সে কোন কাজকর্ম করতে পারে না।
কি ধরনের প্রতিবন্ধী ছিলেন?
প্রতিবন্ধী, সে এক ডান হাতটা তার বাঁকা, ডান হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, আর একটি পা বাঁকা, সে হাঁটতে চলতে পারে। আর আমার বাবা কোনো কাজ করে না, আমার বাবার সাথে 3টা হাত হয়, এই 3টে হাতে গিয়া সে যে জায়গা থেকে পান সাহায্য চেয়ে খান।
আপনার বাবা এই সাহায্য দিয়ে সংসার চালাতো?
জি ভাইয়া।
ওকে, তারপর?
তারপর ভাইয়া, আমার মা চলে যাওয়ার পর আমি আমাকে আমার দাদি রেড়ে করে বড় করে রামকরণ করে, আমার চাচিরা তা খুব করে, আমার ছোট চাচুর তুলনা নেই, আমার ছোট চাচু খুব আদর যত্ন করে।
আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার কথা বলাতে একটু মানে এরকম ভাবে কি আপনি সবসময় কথা বলেন, লাইক আপনার জিহ্বাটা একটু জড়তা আছে?
ভাইয়া, আমি হ্যাঁ, আমার কথা একটু বাজ্যা আছে। আমি মানে আগে নেশা করতাম।
আগে আপনি নেশা করতেন? কি নেশা করতেন আপনি?
ভাইয়া, আমি ঘুমের টেবিল খেতাম।
ওকে, ওটা খেলে কি হয়?
ওটা খেলে ভাইয়া, যদি আমি এখন খাই, আমি যদি রাত্রিতে ঘুমাই তাহলে সারাদিন আমি উম্মত থাকবো। উম্মত বলতে কি, আমার গোসল ভালো লাগবে না, আমার খাওয়া ভালো লাগবে না, চোখে ঘুম ঘুম আসবে, কোনো ঘুমাতে গেলে ঘুম হবে না, আমি কি করব কালকে সারাদিন,
সেদিন
বলতে পারবো না,
রাইট? যে কারণে আপনার জিহবার এই অবস্থা। ওকে, আমরা এখানে ওষুধের নামের শব্দটা এখানে একটু মিউট করে দিয়েছি প্রিয় শ্রোতা, ও একটা ঘুমের ট্যাবলেটের নাম বলেছে। আমরা চাই না যে ওষুধের নামগুলো সমাজের সব মানুষ জেনে যাক, কারণ সবাই যে সবসময় ভালোভাবে এই জিনিসগুলোকে নেয় বা ভালোভাবে ব্যবহার করবে ব্যাপারটা তো এরকম নয়। ওকে, একটু জানতে চাই যে আপনি চাচার কাছেই বড় হওয়া শুরু করলেন, রাইট? তারপর
আমার ছোট চাচা আমাকে স্কুলে ভর্তি করে দেয়, লেখাপড়া করি আমি টু থেকে, ভাইয়া আমার টিভি নিয়ে এতটা হয়ে যায়। একটা সিরিয়াল আছিল, দুটা সিরিয়াল আমি দেখতে খুব পছন্দ করতাম, ওই সিরিয়াল দেখার জন্য আমি ক্লাস থাকি দিয়ে চলে যেতাম, অথবা আমি স্কুলে না গিয়ে চরে দিয়ে ঘুরে বেড়াতাম, আমি স্কুলে যেতাম না ঠিক মতো। কিন্তু ভাই আমার এই টিভি নেশার কারণে আমার এই ছাত্র জীবনটা চলে যায়, যাই হোক ভাই আমি লেখাপড়া বাদ দিয়ে দিই, যখন বাদ দিই
টেলিভিশন নেশার কারণে।
হ্যাঁ, টেলিভিশন নেশার কারণে।
আচ্ছা,
তারপর ভাই আমি যখন লেখাপড়াটা আস্তে আস্তে বাদ হয়ে যায়, ওর নাম ইব্রাহিম, আমার ছোট ভাই থাকতো, তো ওর সাথে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় আমার বড় চাচ্ছু। ইতিমধ্যে আমার ভাইয়া যতটা এ দিয়েছে, ঈদে আমার আব্বু দিয়েছে, যতটুকু পাশে দিয়েছে, তারপরে তো ভাইয়া আমি যখন বুঝছি আমার আব্বু আমার পোশাক দিতে পারতো না। ভাইয়া অনেক ছেলে মেয়ে আছে আব্বুর কাছ থেকে 500 টাকা নিয়ে 100 টাকা নিয়ে ঘুরতে চায়, ওইটা যায় সেইখানে যায় সেখানে যায়, ভাইয়া আমার আব্বুর সাথে আমি আজ পর্যন্ত কোথাও যেতে পারিনি। তো মাদ্রাসা আমি ঠিক মতো নিয়মিত লেখাপড়া করি না, মাদ্রাসা থেকে আমি ফাঁকি দিচ্ছি তাকে, তারপর দেখা গেছে যে আমি এমন ফাঁকি দিই, তো আমার বড় চাচ্ছু চিন্তা করবো যে ও যে ফাঁকি দিচ্ছে ওর সাথে তোমার সেটাও নষ্ট হয়ে যাবে না ওই জন্য। হ্যাঁ ভাই ঠিকই, আমি আসার পর তাদের ছেলে লেখাপড়া হয়নি, তুমি ওই জন্য মাদ্রাসা থেকে বাদ হয়ে যাই। তারপর আমাকে ভাইয়া আমার ছোট চাচু খুব চাপ দেয়, পেশা দেয়, বাড়িতে আব্বারও ইনকাম নাই তেমন, তখন আমি তুলার মেরে জয়েন নিই, তুলা দিয়ে সুতা বানানো হয়।
কত বছর বয়স এটা?
এটা আমার ভাইয়া ভারতে 13-14 বছর।
এই সময়টাতে
আমি তুলা মেরে জয়েন নিই। জব নেওয়ার পর ওখানে ভাইয়া 3টি শিফট ছিল, 8 ঘন্টা করে ডিউটি, একটা হচ্ছে সকালে 6টা থেকে 2টা, 2টা থেকে 10টা।
শিফট থেকে আপনি শিফট বলছেন, আচ্ছা, উচ্চারণ হচ্ছে না। প্রিয় শ্রোতা, এখানে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ ওর দীর্ঘদিন নেশার কারণে বা অ্যাডিকশনের কারণে ওর জিহ্বাটা অনেকখানি ভিতরে ঢুকে গিয়েছে, এবং যেটা হয় আসলে যারা অনেক বেশি অ্যাডিকশনের মধ্যে থাকেন, অনেক বেশি ড্রিঙ্ক করেন, তারা দেখবেন যে স্পষ্ট ভাষায় ঠিক মতো কথা বলতে পারে না, এবং ওর ক্ষেত্রে সেটাই হচ্ছে। তবুও চেষ্টা করছে, সেই জন্য ওকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওকে এভাবে বলতে হবে। পানি খেলে কি একটু স্পষ্ট হয়? ওকে, আপনি একটু মাঝে মাঝে পানি খেলেন, ঠিক আছে? ঠিক আছে।
তারপর ভাইয়া শীত হচ্ছে 6টা থেকে 2টা, দিনে 2টা থেকে আবার রাত 10টা থেকে পুরো সকাল 6টা এই নাইট, তো আমি ভাইয়া নাইট করতে পারি না। আমাদের যে টেলিভিশন নেশাটা,
টেলিভিশনের অনেক বেশি নেশা ছিল। কি কি ধরনের সিরিয়াল দেখতাম
ভাই? আমি সিরিয়াল দেখতাম যেমন আরিফেরা, রামায়ণ, জাদুকর, যেমন কার্টুন, গল্প বা ছবি, ছবি তো আমার খুব মনোযোগ ছিল, তাই আমি এই চাকরিটাও ঠিক মতো করতে পারি না। আমি জবটাতে লাগি ভাইয়া, আমি এখানেই ছিটারি শুরু করি। জবে যখন আমি ছিটারি করি, এটা হচ্ছে এমন, যখন আমার নাইট ডিউটি হতো 10টা থেকে 6টা ডিউটি, তো আমরা ঢুকতাম 10টা বাজে কাজ জমা দিয়ে আমি ঢুকে, আবার যারা 2টা থেকে 10টায় ঢুকেছে তারা তো 10টা বাজে বের হয়ে যায়, আমি আবার তাদের সাথে বের হয়ে যেতাম, তারা ধরতে পারতো না। তা আমি আবার ঘুমাতাম বাসায় এসে, ঘুমাইয়া আমি আবার 5টা বাজে উঠতাম ভোর, 5টা বাজে উঠছা, তখন আবার 6টা শিফটে ওদের সাথে আমি ঢুকতাম, যখন ডিউটি ওদের সাথে ঢুকতাম কাঠ ছাড়াই, কিন্তু ওরা ধরতে পারতো না, জিজ্ঞেস করতো একটা কিছু বলে দিতাম, আমি আমার কাঠটা নিয়ে আবার বের হয়ে আসতাম। এমন করতে করতে আমি একসময় ধরা খেয়ে যাই। যাই হোক ভাইয়া, আমি এখানে একমতে চাকরিটা ছেড়ে এসে করি, 1.5 মাসের বেতন ফেলে, আমার আর সহ্য হচ্ছে না, এই চাকরি আমি আর করবো না। তারপর ওইখান থেকে ছুটে আসার পর আমার চাচু রাগারাগি করলো, তারপরে আমাকে দিল একটি কাজে, সেটাকে বোধ হয় ডোয়ারি। তো ভাইয়া আমি এখানে 6 মাস চাকরি করার পর ওটা আমার ভালো লাগছে না, ওটা আমি করবো না, এখানে টাকা নেই, টাকার জন্য যদি খাটি তা টাকা না পেলে আমি খাটবো কেন? এই সময় এই চিন্তা করে আমি এসে পড়ি। ভাইয়া সামনে আসে রমজানের ঈদ, তো রোজার ভিতর আমার ছোট চাচুর এক শাড়ি ছিল, তার শাড়ির হাজবেন্ড আমার সম্পর্কে খালু হয়, তো তাকে বললো, তার নাম জিয়ে ছিল জিয়ে, ওকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সে আবার করতো ঝানটেক্স টাইম নামে একটি তৈলা মেলে, যেখানে তৈলা তৈরি হয়, যে যা করছে তৈলা, আমি প্রায় দেখে গেছে ভাইয়া 1 মাসের ভিতর আমার হাজিরা উঠছে 15 দিন। যাই হোক, আমার বেতন থেকে ওই সময় ঈদের টাইমে আমার বেতন পাওয়া হয়, আমি ভাইয়া 700-700 টাকা বেতন উঠি, ওই চাকরিটা আমার ছুটে যায়। ছুটে যাওয়ার পর আমাদের ওইখানে নাচ হতো, নাচের গ্রুপ, ডান্সের গ্রুপ, তো এটা একটা একাডেমি থাকে আপনারা জানেন গ্রুপে, তো এই একাডেমিতে আমার এক দু সম্পর্কে, মানে আমার আব্বার খালাতো বোনের জামাই স্বামী, সে এই কাজ করতো, সেটারই কাজটা। আর আমি তাকে দেখতাম যে সে এই কাজ করতেছে, আর তার ছেলে ওই নাচের গ্রুপে নাচতো। তখন ভাই যখন নাচ হতো আমাদের মহল্লায়, তখন আমার খুব মন জাগ্রত যে আমিও নাচবো, আমার চাচাতো ভাই আছে বড়, তাদের বিয়ে হবে, আমি নাচবো।
আমি একটু জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে চিটারি করার প্রসঙ্গে আপনি যে ব্যক্তিটার কথা বলছিলেন উনি আপনার সম্পর্কে কি হয় বললেন?
ফুপা।
ফুপা, আপন ফুপা?
যিনি আমার আব্বা খালাতো বোনের হাজবেন্ড।
আপনার আব্বার খালাতো বোনের হাজবেন্ড?
জি।
উনি কোন একটা টিচারি কাজ করতো?
হ্যাঁ।
যেটা আপনি ওখানে গিয়ে বুঝতে পেরেছেন। কিন্তু ডান্স গ্রুপে আপনার যাওয়ার উদ্দেশ্য ছিল যে মূলত আপনি আপনার কোন এক আত্মীয়ের বিয়েতে নাচতে চান, ছোটবেলাতে যেটা হয় অনেক ধরনের আগ্রহ যেটা থাকে আর কি। ওকে, তারপর
ভাইয়া তো আমাদের এই আগ্রহটা জাগার পর দেখা গেছে নাচের গ্রুপে যেতে হলে ভাইয়া ভালো পোশাক লাগে বা ভর্তি ফিস লাগে। ভর্তি ফিস 250 টাকা, মাসিক বেতন দিতে হয় 150 টাকা। তা আমার কাছে ওই টাকাটা নেই যেহেতু আমি কর্মজীবী না।
আচ্ছা, শাসনের জায়গাতে যদি আসি, ছেলেমেয়েরা বড় হলে এক ধরনের শাসনের দরকার হয়, আদর না হয় আপনি চাষীদের কাছ থেকে পাচ্ছেন। আপনি যখন কোনো কিছু করতেন, চাকরি ছেড়ে দিতেন, কিংবা আপনি যখন কোনো একটা জায়গায় গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, এই যে গাইডেন্সটার দরকার হয়, গাইডেন্স তো আপনি নিশ্চয়ই বোঝেন, সে গাইডটা করার মতো লোক কেউ ছিল?
জি ভাইয়া, আমাকে শাসন করার মতো এই গাইডেন্সের লোক ছিল আমার ছোট চাচু। তাকে প্রচন্ড ভয় পাই আমার বাসায়, মানে সবাই জানে।
আপনি যখন চাকরি ছাড়তেন উনি কিছু বলতো আপনাকে?
হ্যাঁ, বলতো যে চাকরি করবি না, খাদি কিছু রবি না, এই সেই। ভাই আমার একটা বদ অভ্যাস ছিল, আমার অপরাধ বলতে আমি প্রথম অপরাধ করি আমার ঘরে। ঘরে অপরাধ বলতে কি, আমি আমার আব্বু যে টাকাটা জমানো থাকতো, জমানোর টাকা থেকে দেখা গেছে আমি কখনো 10 টাকা 20 টাকা 5 টাকা করে নিয়ে যেতাম,
চুরি করতাম।
জি, চুরি করতাম, যেটা চুরি করে না বলে না দেখা গেছে সে গোসল করতেছে, তার কাছে কাঁচা টাকা থাকতো অনেক, বাইশে নিচে রেখে গেছে, আমি এখান থেকে টাকা না বুঝে নিয়ে খাওয়া ফেলছি। ওই সময় আমি 5 টাকা 10 টাকা 20 টাকা নিতাম। তখন এক সময় দেখা গেছে আমি 100 টাকা নিয়ে শুরু করলাম আস্তে আস্তে। আমার এমন অভ্যাস হয়েছে যে আমার নিজের ঘর ইচ্ছা আমি আমার ছোট চাচুর ঘর থেকে না বলে টাকা দেওয়া যেতাম, অথচ তাকে বাঘের মতো ভয় পাইতাম।
অভ্যাস হয়ে গেল,
মানে টাকার প্রতি একটা নেশা হয়ে গেল। আমার টাকার প্রতি খুব বলতে পারেন যে লোভ ছিল, টাকা আমার প্রয়োজন আছে। ভাইয়া জানি না অবাধ সংসারে টাকার লোভটা কেমন, কে বুঝে কিনা, কিন্তু যারা বুঝে তারা বুঝতে পারবে টাকাটা কি জিনিস। আমার ছোট চাচু বুঝতে পারতো, একদিন বুঝতে পারে আমার ছোট চাচু আমাকে এইভাবে মারে যে আমাদের বাড়ির মাঝখানে একটা খাজুর গাছ আছে, একটা পেড়া গাছ ছিল আমার আব্দুল লাগানো, তো সেই গাছের সাথে আমাকে বাঁধে, ভাই জামার ভাই পেড়া ধিয়া আমার নোখ টান দেয়। এক বিষয় বলা হয় যে তুই গাছেরা হচ্ছে,
তখন আপনার বয়স কত?
তখন বয়স 18-16।
13-14 বছর বয়স?
জি,
13-14 বছর বয়স। কিন্তু এটা কিন্তু অল্প বয়স নয়, 13-14 বছর বয়সে ছেলে মেয়েদের পার্সোনালিটি গ্রো করার সময়, এবং এই সময়টাতে মার যতটা শরীরে লাগে তার চেয়ে বেশি মনে লাগে। প্লাস দিয়ে নোখ তুলে ফেলা হচ্ছে, চোরের জন্য যে শাস্তি দেওয়া হয় ওকে সেই শাস্তি দেওয়া হচ্ছে। শাসনের প্রয়োজন ছিল, কিন্তু শাসন কেন এরকম রুটলি হতে হবে? একই প্রসঙ্গে বলতে পারি যে ও যে দরিদ্রতার মধ্যে বড় হয়েছে, সেখানে যে ধরনের সার্কামস্ট্যান্সেস বা যে ধরনের এনভায়রনমেন্ট রয়েছে চারপাশের পরিবেশে, সেখানে জিনিসটা কি খুব বেশি অস্বাভাবিক ছিল? যাই হোক, প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে ও কোন চিটারির কথা বলছে যেটা আজকে পুরো সমাজকেই নাড়িয়ে দেবে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং একই সাথে আপনাদের সবাইকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। আব্দুর রহিম যে কথাগুলো এখন পর্যন্ত বলেছে আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য মনে হয় আপনি লিখবেন ইয়েস, যদি আপনি কনফিউশনে থাকেন তাহলে আপনি লিখবেন নো। প্রথমে লিখবেন ABC স্পেস, আপনি যদি বিশ্বাস করেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিলিভ না করেন তাহলে লিখবেন নো। লিখে ঝটপট 3 মিনিটের মধ্যে টেক্সটটি পাঠিয়ে দিতে হবে, ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আমরা জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু SMS পোল নিয়ে কাজ করছে এবং কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন এবং পুরো অনুষ্ঠানটি শোনার পরে তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। এবং একই সাথে প্রিয় শ্রোতা, আমরা একটু আপনাকে নোট করছি যে আজকের অনুষ্ঠানে আর যে সুমনের কাছ থেকে আপনি একটি বিশেষ প্যাকেজ শুনতে পাবেন, যে প্যাকেজটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অ্যাওয়ারনেসের জন্য, আমাদের সচেতনতার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা আব্দুর রহিমের কাছে ফিরতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই, আব্দুর রহিমের জায়গাটিতে যদি আপনি বসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, ভুলগুলো অপরাধগুলো স্বীকার করে লাখো মানুষের উপকার করতে চান, এবং যদি চান যে আপনার মতো ভুল এবং অপরাধ সমাজের আর অন্য কেউ না করুক, তাহলে আপনি আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন আপনার সেলফোনে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আব্দুর রহিমের কাছে যাবার আগে, যেটা বলছিলাম বিরতিতে যাবার আগে, আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে।
Yes, 91%. No, 7%. No comments, 2%.
প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 91% ইয়েস, অর্থাৎ 91% বলছে ইয়েস, 7% হচ্ছে নো, এবং বাকি যে 2% থাকে সে 2% হচ্ছে নো কমেন্টস। আমরা এবার ফিরতে চাই রহিমের কাছে। রহিম, আপনি যেটা বলছিলেন যে শাসন করত, তারপরেও আপনি সেই চুরিটা চালিয়ে যেতেন, তারপর
তখন আমি যখন এই কাজটা করতাম তখন আমার চাচা আমাকে শাসন করবো। শাসন করার পর এক সময় ওই যে চাকরিটা যেখানে আমি ড্রয়িং কাজ করি, ড্রয়িং মেনে ওইটাও আমি ছেড়ে দিই। ছেড়ে দেখো যে নাচের অংশটা নেই, আমি নাচে ঢুকবো, আমার আকর্ষণ, আমি নাচবো। আমার সুব্রত এক ভাই নাচতেছে, ওনাকে বলে সেও শিখাচ্ছে না, সে বলতেছে একাডেমিতে যেতে হবে। একাডেমিতে যেতে হলে তো টাকা প্রয়োজন, আমি টাকা কোথায় পাবো? আর প্লাস আমি একটা মেয়েকে দেখে পছন্দ করি, আমি মেয়েটা মাদক যেটাকে বলা হয় গাধা, তো তার টাকা ছিল, মেয়েটিও দেখতে সুন্দরী ছিল। তারপর আমি তাকে অফার দিই, তো সে আমাকে না বলে দেয়। আমি দেখা গেছে আমার পকেটে টাকা আছে কিছু, দেখা গেছে আমার আব্বার কাছ থেকে পকেট থেকে 100 টাকা নিয়ে গেছে না বলে। সেটাকে নিয়ে আমার সাথে দুইজন বন্ধুর সাথে নিয়ে আমি ওই স্কুলের সামনে গিয়া ভাঙ কাছে খাইতেছি, মেয়েটাকে এটা সেটা কিনে পাঠাচ্ছি, মেয়ে নিচ্ছে না। যাই হোক, তখন তাকে পছন্দ হয়, এখন সে আমাকে না বলে, কিন্তু ওই মেয়েটা আরেকটি ছেলের সাথে সম্পর্ক করে সেটা আমি জানতে পারি। ওই ছেলেটা সেই ছিটারি কাজ করে, যে ছিটারি কাজটা আমার ফুফা করে। তখন আমি ভাবলাম নিজে নিজে, ওই ছেলে এই কাজ করে টাকা বেশি কামায়, এই জন্য কি এই ছেলেকে ভালোবাসে? ওই মেয়েটা আমাকে একটা সরম দিয়েছিল, আমার এতই খারাপ অবস্থা ছিল যে আমি একসাথে 3 দিন 4 দিনে করতাম, ঠিক আছে, সাড়ে বুটাম থাকতো না। তখন ওই মেয়েটা আমাকে একদিন এসে বলে যে এই 3 দিন ধরে একসাথে গা 7টা ময়লা হয়ে গেছে গা। তখন ভাই আমি খুব লজ্জা পাই এবং সরমও পাই, যে যে মেয়েটাকে আমি পছন্দ করি সেই মেয়েটা আমাকে এইভাবে সরম দিবে বা লজ্জা দিবে আমি ভাবতে পারিনি। তখন আমি চিন্তা করলাম যে এই কারণে কি মেয়েটা আমাকে পছন্দ করে না, অথবা ওই ছেলেটা এই কাজ করে টাকা বেশি কামায়, এই জন্য কি ওকে ভালোবাসে? ভাই এই দুইটা আকর্ষণে বা এই দুইটা কারণে হচ্ছে আমার নাচে ঢোকা, একটা হচ্ছে এই জিনিসটা। আমি যখন এই জিনিসটা বুঝতে পারি তখন আমি নাচের একাডেমিতে ঢুকি। একাডেমিতে ঢোকার পর আমি ডান্স শিখতেছি, দেখা গেছে 1 মাস হয়ে গেছে গা, তখন আমার ভর্তি ফিসের জন্য আর মাসিক বেতন 150 টাকা দিতে হবে। এই 250 টাকা আর 150 টাকা প্রায় আপনি 400 টাকা হয়। এই 400 টাকা চাপ করে আবার ফুফুটাকে আমাকে বলতেছে যে তুই যদি ঢুকছোস নাচতাছোস তুই তো এখনো ভর্তি ফিস দেস নেই। তো আমাদের যে মাস্টার বলি ডান্সের মাস্টার, তাই সে তো নাচের টাকা চাচ্ছে, এখন কোথা থেকে দিব? তখন আমি বলতেছি দেখেন ভাইয়া আমার কাছে তো টাকা নাই, আর আমি ফুফুকে বলছি আমার এই কাজটা নিতে, আমি কাস্টমার টাকাটা দিতাম। হ্যাঁ নিতে চাচ্ছে না, আমার ছোট চাচু ভয়ে যে আমার ছোট চাচু তাদের ব্যথা তাদের কে কিছু বলে। যাই হোক ভাইয়া, এই টাকা চাপে আর এই মেয়েটার কারণে আমি এক সময় আমি এই কাজটাই ঠিক।
প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ডটা আমরা আবিষ্কার করে ফেলেছি। এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা দেখেছি, ওর জীবনের কিছু অপরাধ রয়েছে, যে বাবার পকেট থেকে টাকা চুরি করা এটা একটা অভ্যাসই হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই টাকা চুরি করে এমন কোনো কাজ করতো না যে কাজটি ওর জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু একটা মেয়েকে সে ওই অপরিণত বয়সে ভালো লেগে গেছে, যে মেয়েটি তাকে একটু হলেও লজ্জা দিয়েছে, ওই মেয়েটার জায়গা থেকেও এটা স্বাভাবিক ছিল এবং ওর জায়গাটা থেকেও লজ্জা পাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু অর্থ জোগাড় করতে না পারাটা সেটাকে অস্বাভাবিক ছিল প্রশ্ন থেকে গিয়ে, কারণ তার পরিবার এই ধরনের কাজে তাকে অর্থ দেবে না। যেখানে পেটে ভাত পড়ার মতো অবস্থা নেই সেখানে তাকে ডান্স শেখার জন্য তার পরিবার তাকে 400 টাকা দেবে বা 500 টাকা দেবে, অচিন্তনীয় একটা ব্যাপার। কিন্তু তার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শখ, সে ডান্স শিখতে চায়। ডান্স একাডেমিতে গিয়ে সে একজন মানুষকে খুঁজে পেয়েছে যে এক ধরনের অপরাধের সাথে জড়িত, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত অপরাধে জড়ায়নি যতক্ষণ পর্যন্ত প্রয়োজন তার দরজায় এসে ঠক ঠক করে কড়া না নাড়ছে। একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। একজন কিশোর, 13-14 বছরের কিশোর, তার জীবনে যে দুটো প্রয়োজন দেখা দিয়েছে দুটোই হচ্ছে শখ এবং প্রেস্টিজের প্রয়োজন। এই সময়টাতে এই ধরনের কিশোররা এই ধরনের প্রয়োজনে ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের অপরাধের সাথে জড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আব্দুর রহিম কি ধরনের অপরাধের সাথে জড়িয়ে গেল? তারপর
ভাইয়া যাই হোক, এখান থেকে চাপ টাকার জন্য এখান থেকে এই মেয়েকে আমি চাই, তো মেয়েটা বারবার না বলছে, তারপর আমি শুনি না, তো যাই হোক মেয়েটাকে আমি পাই না। আমাকে দেখা দেখে ওই ছেলেটার সাথে ঘুরে, আর এখান থেকে আমার ঝান্সকার থেকে একটা অনুষ্ঠান যেতে হইলে ভাইয়া আমি যে নাচবো কোথাও গিয়া, আমার ভাইয়া ভালো প্যান্ট নাই, ভালো শার্ট গেঞ্জি নাই, যে আমি আমার সাথে সঙ্গীরা আছে তাদের সাথে আমি কোথাও যাব কি করব আমি। তারপর আমি এক সময় এই কাজে অনেক রিকোয়েস্ট করার পর সুহেল নামে একটা ছেলে ছিল, ও আমাদের সাথে ডান্স করতো, ও এই কাজ করতো।
কি নাম তার?
সুহেল।
সুহেল,
হ্যাঁ সুহেল। তো ওর সাথে অনেক রিকোয়েস্ট করার পর আলম নামে একজন, তাকে আমি অত্যাদ ভরি, তো ওনার কাছে নিয়ে গেল। তো আমার যে ফুবা ও ওই আলমের সাথে কাজ করতো ডবল বাস হিসেবে, দোকানদার হিসেবে। তো যাই হোক, প্রথম দিন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আলম তার সাথে নেয় না, আলমের ছোট ভাই সে ফোন দিল আমাকে। তখন গেলাম, যাওয়ার পর সকাল ভাইয়া 6টা বাজে। তো আলমের সাথে জাহাঙ্গীর নামে একটা পোড়া কাজ করতো, জাহাঙ্গীর ভাই, সে আমার চাচুর সাথে রংমিস্ত্রি কাজ করতো আগে। তো সে আবার রংমিস্ত্রি কাজ ছেড়ে এই কাজে চলে গেছে। তখন সে যদি আমার চাচুর কাছে বলে দেয়, ছোট চাচুর কাছে, সে মারবে, সে ভয়ে তাকেও জানিতে চাই না। যাই হোক, আলম তার ছোট ভাইয়ের সাথে আমাকে কাজে পাঠিয়ে দেয়। কাজে পাঠানোর পর তার সাথে আমি যাই ভরপা, অবশ্যই আপনার চিনেন ভূতাগাছের রূপসী ভরপা। তো ভরপা যাই একটি গার্মেন্টস কর্মী আফা বসি, তো এটাই সে আপনার লাঞ্চের টাইম, হয়তো লাঞ্চের ছুটি হয়েছে, সে খেতে যাবে বাসায়। তখন একটা লবণের প্যাকেট তারা একটা কাগজের ঠোঙ্গার ভিতর ঢুকায়, 1/2 কেজি লবণের প্যাকেট কাগজের ঠোঙ্গার ভিতর ঢুকায়। ঢুকানোর পর ওটাকে প্যাকেট করে, প্যাকেট করার পর আমার কোমরে দেওয়া হয়। আমি তখন পুরোপুরি বুঝি না, আমি ফার্স্ট টাইম ভাইয়া, আমি বুঝি না। আমার শিখিয়ে দেয় তুই গিয়ে এতটুকু বলবি যে এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়, আর বলবি আমি এমন বিপদে পেরেছি, এটা নিয়ে এসে ভাইয়া আমি পুরোপুরি মাথায় খেয়ালও করতে পারি না যেটা আমি কি বলবো, আর এতটুকু এই কামটা যে এতটুকু কথা হবে তাও না। তখন যাই হোক ভাইয়া, আমি প্রথম ফার্স্ট টাইম যাই, যাওয়ার পর বসি ওইখানে হাফটা সিমেন রাস্তা দিয়া। তখন হাইওয়ে রাস্তা পাশ দিয়ে এই গ্রামের কর্মী আফাটা যাচ্ছে, তার সাথে ছিল ভাই যে নোকিয়া 1600 একটা সেট ছিল কালো, ওই সেটটা ছিল, আর তার সাথে 500 টাকা ছিল। তো ভাই আমরা যাই, যাওয়ার পর তাকে দেখে আমাকে বলতেছে যে যা ওরে ধর, আমার সাথে লোকটা বলতেছে। তো আমি যাই, যাওয়ার পর গিয়ে বলি যে আর সাথে সাথে পাশে হাঁটি, হাঁটার পর বলি যে আফা এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়। তো আফা বললো যে আমি চিনি না। তখন বললাম যে আফা আমি একটা বিপদে পেরে আসছি, আমি ঢাকা সাবা নবীনগর এক মিষ্টির দোকানে 8 মাস কাজ করি, তো ওইখানে আমার মালিকে বেতন দেয় না, আমাকে বেতন ছেড়ে আমাকে মায়ের ধর করতো, তার জন্য আমি মালিককে না বললা 5 পাউন্ড মিষ্টি থেকে নিয়েছি, অনেক টাকা দাম। এই কথা শোনার পর আমার সাথে যে লোকটি থাকে আমাদের গ্রুপের একজন, আমার পাশ দিয়ে হাইটা যায়।
একটু থামাচ্ছি আপনাকে, আপাকে আপনি বললেন যে আপা আমি একটা মিষ্টির দোকানে কাজ করতাম সাভারের, সেখানে আপনি বাধ্য হয়ে কিছু স্যাকারিন চুরি করেছেন, সেটা 5 পাউন্ড, এবং আপাকে আপনি এটাও বললেন পাশাপাশি যে এটার দাম অনেক, এবং আপনি বোধ হয় একটা পরোক্ষভাবে তাকে একটা মেসেজ দিচ্ছেন যে আনন্দ সুইটস নামে একটা বেকারি বা কোনো একটা জায়গায় আপনি যেতে চান, ওই বেকারিতে গিয়ে আপনি এটা বিক্রি করে দেবেন বা কিছু একটা এরকম, তাই তো? ওকে, তারপর?
হ্যাঁ, ওটার কথা এই দোকানের নামটা বলা হলো যে তাকে থামাতে হবে, আমি যে কিছু খুঁজছি এটাকে তাকে বোঝাতে হবে।
ওকে,
ওই সুতে তাকে দাঁড়ালাম, আমি সব কথা বললাম, বলার পর আমার সাথে লোক আমার পাশে হাইটে আসতেছে, তা হাইটে আসতেছে তাদের তাদের শিখেন না কথাটা, তো তখন আমি তাকে ডাক দিলাম আমার সাথে লোকটাকে। তো ওটা ওই আফা বুঝতে পারলো না যে আমাদের সাথে লোক ছিল, তাকে ডাক দিলাম যে ভাইয়া শুনেন এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়। তারপর বললাম যে ভাইয়া এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়, তো সে বললো ভাইয়া এখানে তো আশেপাশে আনন্দ সুইট মিষ্টি দোকান নাই, তো তোমার ঠিকানা দেয়নি। আমি বলছি ভাই আমার ঠিকানা দিচ্ছি, আমি ঠিকানাটা হারায় ফেলছি। তো আর বলতেছে যে তুমি ঠিকানা হারায় ফেলছো, ঠিকানা ছাড়া তো খুঁজে পাইবা না, তো তুমি কি কারণে খুঁজতেছো, সমস্যা নেই। তখন আমি তাদের আপাকে যে কথা বলি আমি তাকে সেই কথাটাই রিপিট করে বলি, তো আমার ওই লোকটা তো আর জানেই। তারপর আমি তাকে রিপিট করে বলি আফার সামনে জেনে আফা বুঝতে পারে এই লোকটা আমার সাথে না, সে অপরিচিত। তারপরে যাই হোক, তাকে বলার পর সে বলতেছে যে হে মিয়া তুমি কি বলতেছো, না বললাম না যে কথা চুরি করে অন্তত একই কথা, তুমি যে এমনি বলতেছো হাইটা হাইটা মানুষের শুনে তো তোমার মারবো, তুমি এমনি না বললা বলবা যে আমার নিজের মাল আমি বিক্রি করি না, দোকানটা কই। তারপর আমার সাথে লোক আফারে বলতেছে যে শুনছেন আফা সেটা কি বলছে, এভাবে বলে সেটা বিগত বলবো না, না বলে আমি যে কথা ঠিক করে আমার একই কথা না আফা। তো সে বললো যে হ্যাঁ। তো যখন এই কথাটা বললো তখন আমি বললাম যে ভাইয়া আমি তো অনেক বিপদে পড়ছি, তোরা দেখেন আপনার উদ্ধার করবে, আচ্ছা শোনো তুমি যে না বললে আনছো তুমি কি আনছো আমাদের দেখাতে পারবা। তখন ভাই আমার শার্ট অথবা গায়ে গেঞ্জি আমি উঁচা করে আমার কোমরে যেই প্যাকেটটা থাকে প্যাকেটটা তাকে দেখাই, দেখানোর পর সে বললো ঢাকো ঢাকো মানুষদেরকে তোমাদের মারবো। এই কথা বলার পর সে বলতেছে আফা চিন্তা করছেন কত টাকা মাল নিয়েছে, আচ্ছা ভাই এখানে কয় কেজি। আমি বললাম যে ভাইয়া এটা কেজি হিসেবে না, এটা পাউন্ড হিসেবে বিক্রি করা হয়, তো এখানে কয় পাউন্ড আছে আমার সাথে লোক জিজ্ঞেস করতো। তো আমি বললাম এখানে 5 পাউন্ড আছে ভাই, আমি দুইজনের কথা রিপিট করতেছি, এখানে 5 পাউন্ড আছে। তো ও 5 পাউন্ড আছে, ঠিক আছে কত টাকা পাউন্ড? তখন আমি বললাম যে ভাইয়া ওইটা তখন 8,200 টাকা পাউন্ড আমরা দাম উঠাতাম, এখন দাম বাড়াইছি, আগে এটা প্রায় আপনি 5 বছর আগের ঘটনা, ঠিক আছে, তো বললাম 8,200 টাকা পাউন্ড।
এক্স্যাক্টলি দ্য স্যাকারিনের পাউন্ড যেটা আপনি বলছেন, স্যাকারিনের পাউন্ড বাজারে অত টাকা দাম না, এবং স্যাকারিনটার সম্পর্কে আপনি যে আপনার যে ক্লায়েন্ট মানে যে মেয়েটাকে আপনি হাত করার চেষ্টা করছেন, যার কাছ থেকে আপনারা ঠকবাজিটা করবেন, সে নিজেও জানে না ব্যাপারটা, কিন্তু তার সামনে আপনারা স্যাকারিনটাকে এমন ভাবে উপস্থাপন করছেন যেটা একটা মহামূল্যবান
মহামূল্যবান জিনিস, দামি জিনিস।
ওকে,
তখন তাকে বললাম যে এটা 8,200 টাকা পাউন্ড, তো সে বললো এক পাউন্ড যদি 8,200 টাকা হয় 5 পাউন্ডের দাম কত টাকা আছে আফা একটু চিন্তা করেন তো। তখন হিসাব করে থাকে যে 5,40,000 টাকা আর 200 টাকা করে হলে 1,000 টাকা, 41,000 টাকা এই 5 পাউন্ড মিষ্টি থেকে দিলাম, তাকে বলেই আমরা মাল, এই মালের দাম 5 পাউন্ড মালের দাম যদি 41,000 টাকা হয় তো আফা 2 টাকা মাল আছে টুকুটু করে দেবো না, আপনি কি একটু করেন না, আমিও কারো কিছু বলবো না। তখন বলবো আচ্ছা শুনে ভাই, যদি 41,000 টাকা মাল নিয়ে রাস্তাঘাটে হাত পাশো আর বলতেছো এমন কারোর কাছে বলছো? তখন আমি বললাম যে না ভাইয়া, আপনার বড় বোনের মতো বিশ্বাস করে বলছি, আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করে বলছি, এই কথাটা কারোর কাছে বলিনি। আমার সাথে লোক বলতেছে যে শোনো ভাইয়া, এভাবে আর কারোর কাছে না বললা তোমার দেশে বেড়ে গিয়া বিক্রি করবে, ঠিক এখান কারো সব লোক এক সমান না, আজকে আপায় ভালো দেখা আমি ভালো দেখা তোমারে এক ভালো বুদ্ধি দিয়া দিতেছি, অন্য কেউ তোমারে দিব না, অন্য কেউ শুনে তোমার মায়েরা তোমার মা রাখা দিব। তখন আমি তাকে উত্তর দিই যে ভাইয়া, আমি যে আমার দেশে বেরিয়ে যাবো আমার কাছে তো গাড়ি ভাড়ার টাকা নেই, আর এটা আমার বিক্রি করে যেতে হবে, দেশে আমার মায়ের অসুখ বড় বোনের বিয়ে, তো আমার মা চিকিৎসা করবো টাকা প্রয়োজন, তো আমার কাছে তো টাকা নেই। তখন সে বললো ও তোমার এটা বিক্রি করে যেতে দিব, এখন একা বিক্রি করতে ভয় পেয়ে দেখি কি আমাকে কি বলছো? জি ভাইয়া, এখন একা বিক্রি করতে ভয় পেয়ে দেখি আপনাদেরকে বলছি। আচ্ছা শোনো ভাইয়া, আজকালকার জমানের মানুষ লাভে দোয়ার বোঝা ভাই, দিনের লাভে কিন্তু তোমার বোঝাও ভাই না, আল্লাহ পাক বলছে একটা লোক যদি বিপদে পড়ে তাহলে তারে 5-10 টাকা দেওয়ার সাহায্য করো অথবা একটা পথ দেখা দাও, কি আপা কথাটা বলছে না? তখন বলে যে হ্যাঁ বলছে। শোনো ভাইয়া, আমাদের মা বাবা কখনো শিখেনি যে একটা লোককে বিপদে ফেলা।
আপনারা এইভাবে ধর্ম খুব ব্যবহার করেন ওখানে,
এইভাবে কথা বলো,
শুনে না শুনে ধর্মের কাহিনী, ঠিক আছে।
তারপরে তো যাই হোক ভাইয়া, লোভ তো সবার আছে, তো শোনো ভাইয়া, আমি আর আপায় তোমার একটা দোকান ঝাঁসি করে বিক্রি করে দিতে পারি, তবে আমাদের লাভ কি? তখন আমি বললাম যে ভাইয়া, আপনি আর আপায় যদি কষ্ট করে একটা দোকান যাচাই করে আমাকে বিক্রি করে দেন মালটা, তখন আমি খুশি হইয়া আপনাকে 1,000 টাকা দিব আর আপাকে 1,000 টাকা দিব। তখন সে বললো 1,000 টাকার বিনিময়ে আমরা এটা বিক্রি করে দিতে পারি না, শোনো তোমার এই মালটা আমরা একটা দোকান যাচাই করে বিক্রি করে দিব, আমাদেরকে তুমি 3,000 করে টাকা দিবা। তখন আমি বলি যে ঠিক আছে 6,000 টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে ভাইয়া, আমার শর্তটা হলো এই, ভাই দ্বীপশা খান আপনি আর আফায় খান কিন্তু কথাটা কারোর কাছে বললা আমার পেটে লাগতে দিয়ে না, হুম মিয়া তুমি আমাদের আর আফাদের বোকার মতো কিছু দেখে কি আমরাও বোকা, আমার কারোর কাছে বলবো
এর মধ্যে আফা কোনো কথাবার্তা বলতো?
হ্যাঁ আফা বলতেছে না না তুমি এমনি কারোর কাছে বললো
না, পুরোপুরি মজে গেছে,
হ্যাঁ সে মজে গেছে, বলতেছে যে তুমি কারোর কাছে বললো না, সেও আমাদের সাথে এই কথা বলতেছে। তখন আমাদের সাথে লোকটা বললো ঠিক আছে যে না আমরা কাউকে বলবো না, কিন্তু তুমি কাউকে বলছোনি যে না ভাই আমি কাউকে বলিনি। তখন সেই লোকটা বলে শোনো, আমার সামনে যদি আমার ভাই বিরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আমার বাবা মা এসব যাই পড়ুক আমি কারোর কাছে বলবো না, যে আফারও সামনে তার হাজবেন্ড তার বন্ধু ভাই মা বাবা পরে আফাও কারোর কাছে বলবে না, যদি বলে তাই কাল কেমন পর্যন্ত ঠেকা থাকবে। এই কথাটা যখন আমার সাথে লোক বলে তখন আফা বলে হ্যাঁ ভাইয়া আমার কারোর কাছে বলবো না। তখন ভাইয়া আমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মাটা কোন কোন দোকানে রাখা হয়, তখন আমি বললাম যে ভাইয়া আমার মাটা বড় মিষ্টি দোকানে রাখা হয়, বড় ভেকারিতে রাখা হয় অথবা কনফেকশনারি দোকানে রাখা হয় অথবা মুদি পাইকারি দোকানে রাখা হয়।
প্রিয় শ্রোতা, দিস সেন্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওরা স্যাকারিন বিক্রি করছে এবং সেই স্যাকারিনটা কি জিনিস সেটা তো আপনার জায়গা থেকে আপনি হয়তো নাম শুনেছেন, এটা কিভাবে তৈরি হয়, এই প্রোডাক্ট আসলে কোন কাজে লাগে সেটা নিয়ে সবাই এক ধরনের মোটামুটি জানা থাকলেও কিন্তু ব্যাপারটি সম্পর্কে অনেকেই পরিষ্কার নন, এটা আসলেই এত দামি কিনা, এটাকে নিয়ে এইভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার ছকটা কেমন, এবং এই স্যাকারিন প্রোডাক্টটা আমাদের শরীরে কি করছে সেটা নিয়ে আজকে বিস্তারিত এক ধরনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে আজকের যাহা বলিব সত্য বলিবতে। ওরা যে প্রোডাক্টটা নিয়ে কোন একটা মহিলাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সেই প্রোডাক্টটা হচ্ছে স্যাকারিন। স্যাকারিনটাকে ওরা ওই মহিলার কাছে মহামূল্যবান সম্পদ বানিয়ে ওই মহিলাকে সাথে করে নিয়ে কিছু দোকানের কাছে গিয়ে সেটাকে বিক্রি করার চেষ্টা করছে, এবং বিক্রি করার দোকানগুলো এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বড় মিষ্টির দোকান, একটা হচ্ছে বেকারির দোকান যেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হয়, একটা হচ্ছে বড় মুদির দোকান। ওকে, তারপর কি করলেন আপনারা?
তখন ভাই আমাকে জিজ্ঞেস করে তোমার এই সেকেন্ডে কি কি তৈরি হয়। তখন আমি বললাম ভাই এই সেকেন্ডে বড় মিষ্টি তৈরি হয়, তারপর জন্মদিনে বড় কেক তৈরি হয়, বিস্কিট তৈরি হয়, রুটি তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়, ঠিক আছে। যখন এই কথাটি বললাম তো ঠিক আছে চলো একটা দোকানটা ঠিক আছে দেখি চলেন আফা কি বলেন। তখন আফো আমাদের সাথে যায়। তখন আমরা যেখানে আফাকে বলি তার পাশে যদি কোনো দোকান থাকে তখন ওই যেমন মিষ্টি দোকান এমন কোনো একটা দোকান থাকলে তখন আমার সাথে লোক আমাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আচ্ছা ভাইয়া দেখো তো এই দোকানটা রাখবে কিনা। আমি তখন বলি যে হ্যাঁ ভাইয়া এই দোকানটা রাখবে।
কিভাবে বুঝেন আপনি ওই দোকানটাতে রাখবে?
হ্যাঁ ওই দোকানটাতে রাখছে এই কথাটা আমি বলি এই কারণে যে ওই দোকানের যে দোকানদার সাথে দোকানের লোক ওটাও হবে আমাদের লোক।
আপনারা আগে ওখানে লোক সেট করে রাখেন?
হ্যাঁ ওখানে আমাদের আগে লোক সেট হয়। কিভাবে? যখন ওই দোকানটা দেখায় তখন আমাদের সাথে আরেকজন থাকে, আমরা তিনজন তো, আর দুইজন এখানে সেট হলাম আপনার সামনে, তো আরেকজন লোক থাকে, তো ও লোকটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় অথবা পানি খাওয়া ছুতা দিয়ে বা কিছু কিনা ছুতা দিয়ে বা টাকা ভাঙানোর ছুতা দিয়ে ওই দোকানের ভিতরে ঢুকে তখন আমার সাথে লোক বলে শুনে নাফা এত রেট টাকা মাল যাই দোকানে নিয়ে যাওয়া সম্ভব কি? দোকানে অনেক পদে কাস্টমার আছে, নানা রকম কাস্টমার, তার মনে কি আছে কওয়া যায় না। তো আপনি এই ছেলেকে নিয়ে এখানে দাঁড়ান, আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করি। যদি আপার কোনো পরিচিত দোকানের কথা বলতো হিদা ভাই তখন আমার সাথে লোকটাই বলতো যে পরিচিত দোকানে যে নিবেন পরিচিত দোকানদারে তো দেখে জিগে আপনি এই মালটা কোথায় পাইছেন, তখন কি করবেন? আগে একটা অপরিচিত দোকান যাচাই করি, যদি হেরায় তারপর না হয় পরিচিত দোকানে যান, এই কথাটা বলে তাকে নেওয়া হয়।
ওকে তারপর?
যে তারপরে আমরা দোকানের সাইডে দাঁড়াই আমি আরা হয়, তখন সে দোকানে যায়, দোকানে ঢুকে ঢুকে সে পানি খায় হয়তো বা কিছু করে পর তার সাথে কথা বলে, তখন আমি আফাতে দেখি যে ওই দেখেন দোকানদারের সাথে মনে কথা বলছে, তখন সে এটা লক্ষ্য করে, লক্ষ্য করার পর সে আসে আমার সাথে যে ছিল সে আসে, সে এসে বলতেছে যে ছোট ভাই তোমার ভাইগুলো খুবই ভালো, তোমার মাল রাখবো তবে মালটা দেখাতে হবে, ঠিক আছে আমি দেখাবো। তখন সে আফাকে দেখিয়ে দোকানদারকে ডাকছে, মানে আফাকে দেখানোর লক্ষ্য এই কারণেই যে আফা যেন দেখে বুঝতে পারে যে এইটা যেহেতু দোকানের মধ্যে থেকে বের হচ্ছে তো এইটাই দোকানদার। ওই লোকটা আমার সাথে লোকটা দোকানদারকে ডাক দিল যে ভাই আসেন, তখন সেও দোকানে থেকে হাত বাড়ালো, বাড়ায় আসবো আসার পর সালাম দিল আসসালামু আলাইকুম ভাইয়া। যখন এই কথাটা বলা হয় তখন আমার দোকানদার আসার আগে আমাকে বলে নেয় যে শোনো ভাইয়া তোমার যে বিক্রিগুলো দিতেছি একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? শোনো তুমি দোকানদারের সাথে কোনো কথা বলবা না, যা কথা বলা আমি আর আপনি বলবো।
প্রিয় শ্রোতা আমরাও একটু কথা বলা থেকে বিরতি চাই, আমরা মাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব নিয়ে। আমরা এখন পর্যন্ত যতটুকু গ্রাফ আবিষ্কার করেছি তাতে খুব ভালো করে বুঝতে পারছি যে এই মেয়েটি বা এই মহিলাটি যারা ওদের টার্গেট তিনি খুব ভালো করে টোপ গিলে ফেলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা তো দোকানদারের কাছে বিক্রি করতে যাচ্ছে, সেখানে দোকানদার টাকা দেবে, তাহলে এই মহিলার কাছ থেকে টাকাটা আসবে কি করে? এই প্রশ্নের উত্তরটা মিলবে ঠিক 12:06 ফিরে আসার পরপরই। এবং বারবারই বলছি যে আজকে যাহা বলিব সত্য বলিব খুবই 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 গুরুত্বপূর্ণ সবার জন্য, বাংলাদেশের সব মানুষের জন্য, কারণ যে প্রোডাক্ট নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব হচ্ছে সেটা বাংলাদেশ সহ আপনি জেনে অবাক হবেন আমেরিকার মতো দেশেও মিলিয়ন মিলিয়ন পিপল এটার কনজিউমার। কি এই স্যাকারিন যেগুলো নিয়ে আমরা বাজারে শুনেছি অনেক ধরনের কথাবার্তা হয়, বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হয় যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি করছে, এবং একই সাথে আমরা বারবার বলতে চাই বিভিন্ন ধরনের মোবাইল ক্যাম্পেইন আমরা দেখে থাকি সরকারের তরফ থেকে ভেজালমুক্ত খাবার করার জন্য, কিন্তু এত কিছুর আড়ালেও সূক্ষ্মভাবে এই স্যাকারিন কতটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছে আমাদের প্রতিদিনকার খাদ্যদ্রব্যে, এবং এটার ভূমিকা কি আমার শরীরে বা আপনার শরীরে বা আমাদের শরীরে, সেটা নিয়ে আমরা জানবো আজকে যাহা বলিব সত্য বলিব কোন একটি সেগমেন্টে। প্রিয় শ্রোতা ঠিক ফিরে আসছি 12:06, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব, ছোট্ট একটি বিরতি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, ঠিক 12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2, আর জি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রয়েছে আমার টিম আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং সার্বিক সহযোগিতায় হ্যালো 8920 টিম। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20, এবং এই অনুষ্ঠানটি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটির পেছনে কাজ করে হ্যালো 8920 টিম, যাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে এই অনুষ্ঠানটির পেছনে। আমরা বলে থাকি দ্য মাদার প্রোগ্রাম ইজ হ্যালো 8920 অ্যান্ড দ্য বেবি অফ দিস মাদার প্রোগ্রাম ইজ JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরে যেতে চাই রহিমের কাছে, তবে তার আগে আপনাকে বলছি আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হতে চান, নিজের বিবেকের বোধ থেকে, এবং আপনি যদি মনে করেন যে আপনার যে ভুল এবং অপরাধ সেটা আপনার মনুষ্য শক্তি বা আপনার মানবিকতার দ্বারা প্রশ্নবিদ্ধ, তাহলে এই বিবেকের জায়গাটি থেকে আমরাও আপনাকে নক করতে চাই। যাহা বলিব সত্য বলিব, সামনে অপেক্ষা করছে লাখো মানুষ এবং সত্যের আসনটি তৈরি আছে আপনার জন্য। আমরা উদার আহ্বান জানাচ্ছি, আপনি বলে লাখো মানুষকে সচেতন করুন আপনার মতো করে, যেন কেউ কখনো ভুল না করে, অপরাধ না করে, কারণ ভুল কিংবা অপরাধের রেজাল্ট কখনোই ভালো হতে পারে না। প্রিয় শ্রোতা, আমরা ফিরতে চাই আব্দুর রহিমের কাছে, তবে তার আগে বলতে চাই আপনি যদি এখানে আসতে চান আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে, তাহলে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে আব্দুর রহিম, আপনি যেটা বলছিলেন যে দোকানদার এসে আপনাদেরই এক লোক তার সঙ্গে কথা বলছিল, তারপর
সে বললো যে ছোট ভাই তোমার মা রাখবে, দেখতে হবে। তো আমি বললাম হ্যাঁ দেখো। তখন সে বললো যে দোকানদারের সাথে আমরা কথা বলবো, তুমি কথা বলতে পারবে না। যে আমি বললাম ঠিক আছে ভাইয়া। তখন সে আমাকে, তখন দোকানদার আসবে, তখন আমাকে এই কথাটা বলবে যে তোমার মা রাখতে দেখতে হবে, তুমি একটু সাইডে ধরো। তখন সে আমাকে এক পাশে পাঠিয়ে দেয় এই সাইডে দাঁড়ানোর জন্য। আর তাদের তিনজনের মধ্যে কি কথা হয় সেটা আমি সঠিক জানতে পারি না, শুনতেও পারি না, তারপরও আমি কিছু শুনি। তো কথাটা এমন হয় যে দোকানদার আসে, সে আমার সাথে যে লোকটা কথা আসছে তাকে বলা হয় কারিবাজ, আমাকে বলা হয় সেরা, আর যে দোকানদার সাজে তাকে বলা হয় ডবল দাস।
আপনাদের মধ্যে এইভাবে নাম দেওয়া হয়?
জি, নাম দেওয়া হয়।
কি কি নাম?
আমাকে বলা হয় সেরা,
সেরা
প্রথম কথা বলে।
আচ্ছা,
আর যে দ্বিতীয়তে আসে তাকে বলা হয় কারিবাজ।
কারিবাজ,
জি। আর যে তৃতীয়তে আসে দোকানদার সাইজ তাকে বলা হয় ডাবলবাজ।
ডাবলবাজ, এটা আপনাদের টিমের নাম?
টিমের নাম।
ওকে, কারিবাজ, ডাবলবাজ, সেরা, এই তিনজনে মিলে কাজটা করে। ওকে,
এমন হয় যে তখন সে আসে সালাম দেয়, তখন কারিবাজ ডাবলবাজকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ভাই আপনি যে মাটা রাখার কথা বলছেন, মাটা কি রাখবেন? তখন ডাবলবাজ বলতেছে যে হ্যাঁ ভাই, মাটা তো রাখতো, মাল দেখতে হবে। কাজীবাজ বললো যে ঠিক আছে ভাই, মাটা তো আমার ছোট ভাইয়ের কাছে আছে, কিছু নাম মনে করবে? আর আমার ছোট ভাইয়ের এক সাইডে নিয়ে মাটা দেখেন, আমার ছোট ভাইয়ের কাছে মাটা। আর শুনেন ভাই, মাটা যে দেখতে দেখে যা দাম দর করার, আমার সাথে আপার সাথে করবেন, ছোট ভাইয়ের সাথে কোনো দাম দর করবেন না। এই কথাটা তখন বলার পর বললো যে ঠিক আছে, আগে মাল দেখান, যদি মাল পছন্দ হয় তাই রাখবো। তখন আমরা ওই দোকান থেকে তাকে প্রায় 2-3 মিনিট হাঁটে অনেক দূর নিয়ে আসি, আমরা দোকানে নাগা থেকে অনেক দূরে আসি, যেন সে দোকানে যেতে যেতে আমরা কেটে যেতে পারি। তখন তাদের হাইটে আনার পর আমরা লোকজন ভিড়ে মাঝে থাকি না, একটা সেফ জায়গা থাকি যেখানে লোকজন কম। তখন ওইখানে দাঁড়া আমি আমার কোমর থেকে পেকেটটা বের করি, পেকেটটা বের করার পর তাকে দেখাই। পেকে দেবি তো যে হাফ কেজি লবণের পেকেট, সেটা একমাত্র আমরা তিনজনে জানি, এটা আফায় জানে না। তো ওই লবণের পেকেটটাকে কাগজ ঠোঙ্গার ভিতরে ভরে আমরা সেকেন্ড বানাই 5 পাউন্ড। তো ওই ওই পোটাটা যখন মাল বলি, ওই মালটা যখন আমরা ডাবল বাজার হাতে দেই, তখন সেই দোকানদার সেজে বলতেছে একটু খুলে, পেকেটটা খুলে একটু হাতে নেয়, মানে কোথায় দেয় না, একটু শোয়া লাগে, শোয়া লাগে একটু মুখে দেয়, মুখে দেওয়া বলতেছে যে হ্যাঁ মাল ঠিক আছে। তখন আবার আমার পেকেট আমার কাছে দিয়ে দেয়, আমি পেকেটটা ভাস করে, তখন এ বলতে আছে যে মা ঠিক আছে, এটা 4 টাইওয়ান মা, ঠিক আছে, এটা বাহিরের মাল, 4 টাইওয়ান,
4 টাইওয়ান,
জি, মানে বাহিরের মাল, মানে মালে একটা নাম যুক্ত,
পুরো একটা নাম যুক্ত করে দিলে যাতে আরো কনফিউজ করা যায় মেয়েটাকে। ওকে,
তখন এই নামটা যুক্ত করার পর আমাদের বলতে আছে যে মাটা তুমি বাইন্ডার রাখো, নয়তো বাতাস ঢুকে নষ্ট হয়ে যাবো। আমি মাটা বাইন্ডার রাখি যেন ওই আপা বাটা না দেখতে পারে, মানে একটা সুতি মুতি টুকাই টুকাই মাটা বাঁধি, বাঁধার পর আমার কোমরে রাখি। মাটা এমন ভাবে নেই, আমার এইখানে যদি আমি একটা কিছু ঢুকাই, আপনিও বলতে পারবেন না যে আমার কোমরে কিছু আছে, যেহেতু হাফ কেজি ছোট পেকেট, এতটুকু হয় পেকেটটা। যাই হোক, তখন সে আমাকে আবার সেটি পাঠাতে যে তুমি ছোট ভাই তুমি একটু পাশে দাও, পাশে দাঁড়ানোর পর তার দাম দর করে যে ভাইয়া হ্যাঁ মারটা তো আছে, ভাইয়া মা ঠিক আছে, মা রাখবো। তখন কালীবাস জিজ্ঞাসা করে ডাবল বাজে যে ভাইয়া, আচ্ছা ভাইয়া এখানে কয় কেজি মাল আছে? যে ভাইয়া এটা তো কেজি হিসেবে বিক্রি হয় না, এটা পাউন্ড হিসেবে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, সেটা যে কথাটা বলছে এটা তো ঠিকই আছে পাউন্ড হিসেবে। আচ্ছা ভাইয়া কয় পাউন্ড আছে এখানে? 5 পাউন্ড। হ্যাঁ সত্য কথা কই সাফা, এখানে তো 5 পাউন্ডই আছে। সে দেখ, সে তো আমাদের সাথে মিথ্যা কথা বলে না। আচ্ছা ভাই, আপনি যদি দোকানদার, আপনি সত্যি করে কইবেন যে ভাইয়া এইখানে এই মালের কত দাম বা কেমন দাম? তখন সে ডাবলবাজ বলে যে দোকানদার সাথে, সে বলে যদি আপনি আমরা খুচরা মূল্যে বিক্রি করি তো এটার দাম আছে 8,200 টাকা পাউন্ড, আর যদি এটা আমরা পাইকারি হিসেবে বিক্রি করি তো এটার দাম আছে 7,800 টাকা পাউন্ড। তখন আমার সাথে কালীবাস বললো আপনাকে, আফা সে যে 8,200 টাকা পাউন্ড বলছে এটা তো ঠিকই আছে, সে তো আমাদের সাথে মিশা কথা কয়নি, দোকানদার একই কথা কইতাছে। আচ্ছা ভাইয়া আপনি যদি আমাদের সত্যি কথা বলছেন, তখন ভাইয়া আপনি কত ধরে রাখতে পারবেন বলেন তো? ভাইয়া আপনি আমরা তো খুচরা হিসেবে বিক্রি করি, আর যাই হোক আমি মাল আনতে এখন ঢাকা যেতাম, তো আপনাদের কাছে পেয়ে আমার খুব ভালোই হলো। তো আপনারা এটা যদি আমার কাছে বিক্রি করেন তাহলে আমি পাইকারি দাম দিব 7,800 টাকা। তখন ওই কারিবাস বলে যে না ভাই, সরি, এই মালটা আপনার কাছে বিক্রি করবো না। কেন ভাইয়া? ভাইয়া, 7,800 টাকা খুব কম হয়েছে, 400 টাকা কম পাউন্ড প্রতি। 5 পাউন্ডে আমাদের 2,000 টাকা কম দিচ্ছেন আপনি? না ভাইয়া, এত কম টাকা আমরা মাল বিক্রি করবো না। আমরা আরেকটা দোকান দেখি, যদি এই দাম করে তাহলে আপনার কাছে মাল বিক্রি করবো। এ কথা ভাইয়া তারা একটু মানে দিকে হাটে, হাটের মধ্যে দোকানদার আবার ডাক দেয় যে শোনেন ভাইয়া, আপনি যদি একটু ঠক হয়ে যায় তা ঠিক আছে, আমি ফিক্সড একটা দাম করে দিই, এই দামে যদি আপনি বিক্রি করেন ভাই তা আমার কাছে বিক্রি করেন। আচ্ছা ভাইয়া বলেন কত করে রাখি? ভাইয়া আপনি যদি বিক্রি করেন তা 8,000 টাকা পাউন্ডে বিক্রি করতে পারেন, কেননা 200 টাকা আমাদের লাভ করতে হবে। তখন সে বলে ঠিক আছে, 8,000 টাকা যদি পাউন্ড করে আসা তবে কত টাকা দাম আছে? 5 পাউন্ডের দামে আসছে 5,40,000 টাকা। তো 41,000 টাকা তারা 40,000 টাকা দাম দর করে। তো এইটা মানে মাঝে মধ্যে আফারে ডাক দেওয়া মানে আফার যেন তার মনে থাকে নিজে কিছু না ভাবতে পারে। তার যদি সে ভাবে সেটা বিপদে পড়লো, আবার এই লোক দুটো আসলো ঘটনা কি, তখন তো আমাদের কাজটা হবে না। তার জন্য তাকে আমরা মনে মনে কিছু ভাবতে দিই না, তাকে আমাদের ভাইনের উপর রাখি কথা দিতে। তখন তাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে, 40,000 টাকা যদি দাম আছে তা শুনুন ভাইয়া, মালটা আপনাকে দিলাম, তবে এখানে একটা কথা আছে। কি কথা ভাইয়া? হ্যাঁ, কথাটা এমন হলো, আগে তিতা পরে মিটা ভালো, আমরা কিন্তু এটা বাকি বিক্রি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মালটা যদি আমার দোকানে আসেন আমি আপনাদের নগদ ক্যাশ 40,000 টাকা দিয়ে দেবো। এ কথা বলে দোকানদার চলে যায়। আর যাওয়ার সময় এই কথাটা বলে যে ভাইয়া প্লিজ মালটা অন্য কোনো দোকানে দিয়ে না, আমার দোকানে দিয়ে। তখন কাটিবাস বলে যে ঠিক আছে ভাইয়া, মালটা আমি তোমার দোকানে দিব। তখন আমাকে সাইডে রাখে অথবা আমাদের হাততে করে আমি আগে আগে হাঁটে, আমার বলে সরবে তুমি আগে হাঁটো। এই আপনার বাদ সাইডে দ্বারা কথা বলে কি আমাকে সাইডে রেখে ওই কাডিবাস আর আফায়, তো কাডিবাস আফাকে বলতে আসে যে আফা শোনেন, দোকানদারে 40,000 টাকা দাম যে কইছে এটা স্যারের বলবেন না। স্যারের বলবেন যে ভাইয়া তোমার মাল দোকানদারে দেখছে ভাগ পো কইছে, কিন্তু এই মালটার দাম হয়েছে 4,000 টাকা পাউন্ড। যে মাল দেখে দোকানদার বলছে এটা চুরির মাল, চুরির মাল বলতে হাফ দাম। 4,000 টাকা পাউন্ড বলছে তোমার, 1 পাউন্ডের দাম যদি 4,000 টাকা হয় 5 পাউন্ডের দাম তোমার 20,000 টাকা, আর 20,000 টাকা অরে দিয়া 20,000 টাকা আপনার আমি নিন, আপনি 10,000 আমি 10,000, কিন্তু সেটা বলবেন না। তখন সে আপনার বলল ঠিক আছে বলবো না, আপনিও বলবেন না। তো বলার পর আসলো আমার কাছে, তা আমাকে বলবো ছোট ভাই শোনো, ভাইয়া তোমার মাল তো রাখতো, তোমার মাল তুমি কত টাকা হলে বিক্রি করবা? তো আমি বললাম যে ভাইয়া আমার মালের দাম 30,000 টাকা দাম আসতো, আমার মাল আমি 30,000 টাকা করে বিক্রি করবো। তখন সে আমাকে বলে যে না ভাইয়া, তোমার মাল দোকানদার দেখিয়ে বলছে এটা চোরা মাল, চোরা মাল বলতে হাফ দাম, 4,000 টাকা পাউন্ড, 5 পাউন্ডের দাম তোমার আসতে আসতে 20,000 টাকা। যখন এই 20,000 টাকাতে তুমি যদি আমাদের 2,000 টাকা আপনারা 2,000 টাকা দিবা, তাই দুজনে 4,000 টাকা দিয়ে থাকবো তোমার 16,000 টাকা। 16,000 টাকা নিয়ে তুমি যেখানে যাবা তোমার আমরা গাড়িতে উঠা দিবো। তখন আমি বললাম যে না ভাইয়া, 16,000 টাকা আমার ঠক হয়ে যায়, 16,000 টাকা আমার মায়ের চিকিৎসা হবে না, বোনের বিয়েও হবে না, 16,000 টাকা আমি বিক্রি করবো না, আমি চলে যাই। তখন এই কথাটা বলে যখন আমি দুই পাও হাঁটি তখন আমাকে ডাক দেয় আমার সাথে লোক, ডাক দেওয়ার পর বলতে আসে আচ্ছা শোনো ভাইয়া, রাগ হয়েছিল যখন, রাগ হয়ে কি মাল বিক্রি করতে পারো? তাই তুমি রাগ হইও না, শোনো আচ্ছা, এই তুমি যে 2,000 টাকা দেওয়ার কথা বলছো আমার আফারে, তোমার এই 2,000-4,000 টাকা রাখবো না, তোমার যদি আমার সম্পূর্ণ 20,000 টাকা দেই তুমি কি মালটা রাখবা? তখন আমি বললাম আচ্ছা ভাই, মাল কি আপনারা কিনবেন? সে বললো হ্যাঁ, মনে করো যে আমরাই রাখবো। তখন বললাম শুনেন ভাই, আপনি যদি মালটা রাখেন তো আমি মালটা বিক্রি করতে পারি, আমার একটা শর্ত আছে। শর্ত কেমন? আমি কিন্তু দোকানে যাব না, আপনারা যদি সম্পূর্ণ 20,000 টাকা আমার এইখানে দ্বারা দেন তো আমি মালটা বিক্রি করবো। আমার এইখানে দ্বারা 1,000 টাকা দিবেন, 1,000 মাল নিবেন। বলুন মিয়া, তুমি দোকানে যাইবা না, ঠিক আছে তোমার দোকানে নিবো না, কিন্তু তুমি যে দোকানে যাইবা না এইখানে সম্পূর্ণ 20,000 টাকা খাও, এই 20,000 টাকা আমরা কোথা থেকে দিব? আমরা তো গণক না, তোমার সাথে রাস্তাঘাটে দেখা হবে আর আমরা সাথে নিয়ে এতটি টাকা নিয়ে বাইরে হইব। দেখো আমার পকেটে হয়তো 2,000-3,000 টাকা আছে, এই যে দেখো আমার কাছে 2,000 টাকা আছে, 2,000 টাকা কি তুমি মাল দিবা? না ভাইয়া, 2,000 টাকা তো আমার 20,000 টাকা মাল দাম হবে না, আমি 2,000 টাকা মাল দিব না। তাছাড়া ভাই আপনি 2,000 টাকা দেখি, আপা তো কোনো টাকা দেখি নাই। তখন বলে যে শোনো আপা, টাকা আমার টাকা একই কথা। আচ্ছা আপা, আপনার কাছে কোনো টাকা আছে? তখন আপনার কাছে যদি থাকে তো সে বলে, না থাকে বলে না। যেমন আমাদের ওই দিনে আপার কাছে ছিল 500 টাকা, তখন সে বললো যে হ্যাঁ আমার কাছে 500 টাকা আছে। তখন সে বলে এই যে দেখো আপার কাছে আছে 500 টাকা, আমার কাছে 2,000 টাকা, এই 2,500 টাকা কি তুমি মাল দিল? না ভাই, 2,500 টাকা তো আমার মাল দাম হবে না। তখন সে বললো ভাইয়া তোমার যদি এখানে 20,000 টাকা দিয়ে তুমি মাল দিবা? হ্যাঁ ভাই, আমাদের এখানে 20,000 টাকা দিয়ে মাল দিন। ঠিক আছে তুমি এক সাইডে দাও, আমি আবার সাথে দুটো কথা বলি। তখন আমাকে সে আবার সাইডে পাঠা দেয়, আমি আবার একটু ফাঁড়াক হয়ে দাঁড়াই। দাঁড়ানোর পর সে আপাকে বলতে আসে যে আপা শুনেন, এটা যে তুই 20,000 টাকা রাজি হয়েছে ওদের দোকানে নেওয়া যাব না, আর যদি দোকানে নেই আর ঝেন্ডা দেবো চুরি আর মাল আমরা 40,000 টাকা বিক্রি করছি, তো ওর দোকানে গিয়ে জিগে তো কাকু
ভালো হয়েছে। জানলেন যে ওই কথাগুলি বলছে
ভাইয়া? এগুলো আমি কত করতে আমার অভ্যাস গেছে, যে আমি জানতে পারছি যে এইভাবে এইভাবে কথাটা বলে। আমি সেরা, এই সেরাটা মানে একটা বয়স থাকে নির্ধারিত।
তার মানে কারিবাজ এবং ডাবলবাজ যে কাজগুলো করছে সেগুলো আপনি বুঝতে পারছেন কিভাবে? তাহলে
সেগুলো মানে ভাইয়া এখানে বুঝতে পারতেছি কখন আমি কারিবাজের পাশে দাঁড়াচ্ছি, তখন আমি তার কথাটা শুনতেছি, অথবা দেখা গেছে আমার সামনে একজন কাজ শিখেছে তখন আমি বুঝতে
পারছি। তারপরে আপনাদেরকে কাজ আলাদাভাবে শেখানো হতো, তখন আপনি জিনিসটা গ্র্যাপ করেছেন এবং আপনি আপনার জায়গাতে অনুমান করে জিনিসগুলো
বুঝতে পারছেন। যেহেতু আমার ছেলে বয়স আপনি দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, আমি আগে আর একটু সুন্দর ছিলাম, স্বাস্থ্য ছিল ছেড়া, এই কারণে বলা হয় যে একটা ছোট ছেলে যদি বিপদে পড়তে ওটা একটা মহিলা বিশ্বাস করবো, আর যদি একটা বড় ছেলে গিয়া বিপদে কথা হয় সেটা তো বিশ্বাস
করবে না। ওকে, আর দৈহিক গঠন একটা ফ্যাক্ট। ওকে,
যাই হোক, এখানে সে বলতেছে শুনে তা সেটাকে আর জানালেন না, আর সে যদি জিজ্ঞেস করে তাহলে করবেন হয় এত টাকা যাচ্ছে, আর আমি যাই ধীরে দোকানদারকে যদি পাঠি গিয়া দোকানদার কম যে ভাই আপনি আমাকে এখানে 20,000 টাকা দেন, আমার ছোট ভাই তো দেশে দেবো, তাহলে 20,000 টাকা দিয়ে দেশে বাড়ি পাঠাই, দেশে বাড়ি পাঠানোর পর আমি আপনার কাছে মালটা দিয়া বাকি 20,000 টাকা নিয়ে যান, যে দোকানদার টাকাটা দেন। আর আপনার যদি ছেলে জিজ্ঞেস করে আপনি বলবেন 20,000 টাকায় বিক্রি করছে, আর আপনি ছেলে জিজ্ঞেস করে দেখছেন সে আরো মাল আনতে পারবো কি না, এই কথাটা বলে কালিবাস আফাতে। আফাতে আরেকটা কথা বলা যায় যে শোনেন আফা, আমি কিন্তু আপনি বিশ্বাস করছি, ছেলে আপনারা আগে কইছে আমাদের পরে কইছে, ছেলে ওদিকে বেশি আমার ওদিকে কম, তো আমি আপনাদের বিশ্বাস করছি দেখেই আপনার সাথে নিয়ে আসছি, আবার আপনার কাছে যে আমি ছেলেরা একা রেখা যেতেছি, আপনি পারলে আমার রেখে ছেলেরা নিয়ে বাসায় চলে যায় না। তখন এই কথাটা বললা সে দোকানে চলে যায়, আবার কোনো দোকানে যায় না, আমার লোক হয়তো রাস্তায় দাঁড়া থাকে দোকানের সামনে, রাস্তা থেকে ফোন করে আনা হয়। যখন সে দোকানে যায় কালিবাস, তখন আমি আরেকটা বাইন দিই, একটা বাইন হলো এই কিভাবে ভাই যে আমি আফার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আফা ভাইয়া কই গেল, সে বলে দোকানে গেছে টাকা আনতে, ও টাকা আনতে গেছে, আচ্ছা শুনে না আফা আমি আপনার বড় বোনের মতো বিশ্বাস করছি, আপনি আমার ছোট ভাইয়ের মতো বিশ্বাস করছেন, তা আপনি সত্যি করে বলবেন যে দোকানদারে কয় টাকা দাম বলছে? তখন আপা আমার বললো যে এটা 20,000 টাকা দাম বলছে, সে আমার সাথে মিথ্যা কথা বললো টাকার লোভে। তখন আমি বুঝতে পারলাম যে না এটা মাল খাইছে, মাল খাইছে মানে এটা ভয়ানে পড়ছে। আচ্ছা আপা আপনি যেহেতু ছোট ভাই হিসেবে আমার সত্য কথা বলছেন, আমি আপনার বড় বোন হিসেবে আপনাদের একটা সত্য কথা কই, ঠিক আছে আপা শোনেন, ওই ভাই বেড়া মানুষ, বেড়া মানুষের মন কেমন বলা যায় না, ওই ভাইরে আমি বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করে কথাটা বলি আপনি ওই ভাইরে বলবেন না। তখন আমি আপাদের বলি যে আফা আমার কাছে আরো 5 পাউন্ড মাল আছে, ওই 5 পাউন্ড মাল আর আমার সাথে 5 পাউন্ড মাল একই দাম একই মাল, তাকে আমি আবার লোভ দেখানো হয়েছে আমার সেই 5 পাউন্ড আপনি বিক্রি করবেন, বিক্রি করে দিয়া আপনি 5,000 টাকা রেখে আমার 15,000 টাকা দিবেন, হ্যাঁ পাইতেছে 25,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা মাপ আছে আর 5,000 টাকা আমি দিতেছি 25,000 টাকা, তো তার লোভে পড়ার এই কথা। তখন যে এখন এই কথাটা বলো বলবে হ্যাঁ ওই মালের কথা তুমি তারে বলবা না, ওই ছেলে গেলে গিয়া তোমার আমি এটা একা বিক্রি করে দিব।
আপনার তো প্রথম দিনের অপারেশনের কথা আমি বলছেন, আপনার ভয় লাগছিল না ওই মুহূর্তে?
ভাইয়া ওই মুহূর্তে ভয় কিছু নাই, কিন্তু ওই যে ওই সময় আমি কাজটা কি বা কাজের ভিতর ঘেরে কি হবে
কিছুই বুঝতে পারছিলাম না। ওকে, তারপর
তখন এই কথাটা বলে তখন আবার সেই কাঠিবাস ডাবল বাসে নিয়ে আসে, আইসে বলে যে আপা চলেন দোকানদার টাকা আনছে, দোকানদার কয় ভাই আমার ছোট ভাইটা একটু সাইডে নিয়ে 20,000 টাকা গুন্ডা দেন। যখন এই কথাটা বলে তখন আমরা ওই হ্যান্ড থেকে আরো একটু দূরে নিয়ে যাই, আমাদের একটা নির্ধারিত স্থান যেখান থেকে তার কিছু নিয়ে সে বলতে পারবে মানে লোকজন দেখবে না অথবা বলতে পারবে না। তখন আমরা যখন এই কথাটা বলি তখন তারা কতক্ষণ হাইটা তখন আমাদের সাইডে পাঠা দেয় যে ভাই তুমি একটু সাইডে দাও, সাইডে পাঠানোর পর তখন দোকানদার মানে ডাবল বাস বলে যে ভাই আপনি যে গিয়েছেন আপনার যাওয়ার পথে আমার ভাই সম্পূর্ণ টাকা গুনা দিছে, আপনি টাকা গুনছেন, আপনি মাল চাইছেন মাল দিতে পারেন না দেখে আপনি টাকা রেখে আসতে হয়েছে, আপা হ্যাঁ গিয়েছে মাল দিতে পারেন, হ্যাঁ কি আমরা টাকা দিমু, অবশ্যই টাকা দিমু না, আপা বলে হ ঠিকই রে। তখন বলা হয় যে ভাই আমরা যে মালটা নিমু সে তো আমাদের বিশ্বাস করতেছে না, তখন ওই ডাবল বাস বলে যে ছেলেরা দেখে তাহলে আমি দাম করি নাই, আমি দাম করছি মাল দেখে, আপনি ছেলেদের এইখানে রেখে যে কোনো বিনিময়ে ছেলের কাছ থেকে মালটা নিয়ে আমার দোকানে আসেন সম্পূর্ণ 40,000 টাকা দিয়ে দিন। তখন এই কথা বলার পর সে চলে যেতে না, মানে চলে যাওয়ার আগে ওই কারিবাস বলে আচ্ছা ভাই আমার বিশ্বাস না যদি আফার কাছে বিশ্বাস করে মালটা দেয় আপনি কি টাকা দিয়ে দেবেন? আফা গেল হ্যাঁ আফা গেল সম্পূর্ণ টাকা দিয়ে দিব, মাল পাবো টাকা দিব। তখন দোকানদার আবার চলে যায় ডাবলবা, তখন কালিবাজ আমার পাশে আসে, আসার পর শোনো ভাই এখানে তো আমাদের সম্পূর্ণ 20,000 টাকা নাই, আমার কাছে দেখছি কয় টাকা আছে, এই কয় টাকা আছে আপনার কাছে 500 টাকা আছে, আমার কাছে 2,000 টাকা আছে, 1,000 টাকা তো মাল দিবে না, আচ্ছা যাও তুমি যদি আমাদের এতও বিশ্বাস দাও আমরা তো তোমার 20,000 টাকা দিতে পারছি না, আমাদের সাথে টাকা নাই তো কি হয়েছে, টাকা আমার জিনিস আছে যেমন আমার ব্যবহারের মোবাইল আছে আপনার ব্যবহারের মোবাইল আছে, এইটি তোমার কাছে রাখো তাই খামাল দাও আমার দোকানে গিয়ে টাকা নিয়ে তোমার টাকা তোমার দিয়ে দিই। তখন আমি বলি যে না ভাইয়া আমি এখানে নগদ টাকা হবে মাল দিব, আমি আপনাদের ব্যবহারের জিনিসপত্র দিয়ে কি করবো, এটি যদি আনতাম আমার মালিকের পাশে বহুতেই আনতে পারতাম, এটা তো আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নগদ টাকা, নগদ টাকা দিয়ে আমি মাল দিই। এই কথাটা বলা হয় তখন সে বলে, তুমি যেহেতু বিশ্বাস করো না, তোমার কাছে টাকার বদলে যেমন আমাদের এই টাকা, আমাদের মোবাইল, আমার মোবাইল খাওয়ার আফাত ব্যবহার গলার মারা কানের দু মোবাইল, ঠিক আছে, এটি তোমার কাছে আমরা আমানো টাকার পরিবর্তে সিকিউরিটি হিসেবে রাখতেছি, তুমি এটি রেখে আমাদের কাছে বিশ্বাস করে মাল দিবা, আমরা দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে টাকাটা আইন না, তোমার টাকা তোমরা দিয়ে দিব, তুমি আমাদের মালপত্র আমাদের জিনিসপত্র আমাদের ফেরত দিবা। তখন আমি বললাম, ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে ভাই, আমি মাল দিতে পারি, আমার একটা শর্ত আছে ভাই, আমার সাথে একজন দাঁড়াবেন, একজন দোকানে যাইবেন। আচ্ছা তুমি বলো কে যাইব? তখন বলা হয়, ভাই আপনি আমার সাথে দাঁড়াবেন, আপনি পুরুষ মানুষ, আপনি আমার সাথে দাঁড়াবেন, আমি আপনাদের বিশ্বাস করি, হ্যাঁ আমার বড় বোনের মতো, হ্যাঁ কাছে যদি মাল দিই, হ্যাঁ দোকানে গিয়ে টাকাটা নিয়ে আইব, আপনি যদি যান তো টাকাটা নিয়ে চলে যাবে। তো যখন এই কথাটা বলি কিবরিয়া ভাই, তখন বলে ঠিক আছে আমি তোমার সাথে দাঁড়াবো, আচ্ছা তুমি আপনাদের মাল দাও, তুমি আমার অবিশ্বাস করো না, আচ্ছা ঠিক আছে দাও মাল, ভাই আপনি যে মাল দিবো আপনার তো টাকা দেওয়ার কথা বলছেন, টাকা তো দিলেন না, টাকা বদলে কি কি জিম্মে হিসেবে দিবেন? তখন সে তার পকেট থেকে টাকা বের করে দেয় আর তার মোবাইলটা বের করে দেয়। তখন বলে মাল দাও, আমি না ভাই মাল দিন না, আপনি দিচ্ছেন আফার তো কিছু দিল না, তা আফার জানি কি দিব, ও আফার টাকার কথা বলছি দেখে আফার টাকা দিয়ে দিবো, হ্যাঁ ভাই আচ্ছা আফার তো আপনি টাকা দেন। তখন আফার রবি বোঝা তার টাকা নিজে সব ইচ্ছায় দেওয়া দেয় সব জ্ঞানে, তাকে আমার কিছু শুনেই না, কিছু খাওয়াই না, কিছু
প্রথম অপারেশনে কি করেছিল
আপনি? 500 টাকা দেয়।
তারপর আর কি দেয়?
500 টাকা দেওয়ার পর মা চায় আমি মাল দিব না। তারপর বলে কেন? আমি যে তার আফার ব্যবহার মোবাইল নিয়ে কি দিবো বুঝছে, ও ব্যবহার মোবাইল দিয়ে দিবো, আচ্ছা আপনার মোবাইলটা দেন, কয় না ব্যবহার মোবাইল দিন না, আগে না তাহলে ভাই আমি মাল দিন না, আপনি আপনি লোকের আমি জায়গা। এই কথা বলার পর সে বলতেছে যে আফা হবে আপনি মোবাইল কয় টাকা দাম আছে স্যার? 20,000 থেকে 40,000 টাকা মাল দাম, আপনার মোবাইল হাই গিয়ে 2-3,000 টাকা থাকবো। তখন সে বলবে না আমার মোবাইল দেবো না, আমি গিয়ে না দিই আমি মাল দিন না। তখন সে তার মোবাইলটা হাই নিজে ইচ্ছে দেয়, সে মালটা নিয়ে দোকানে যায় আর এখান থেকে আমরা গাইটটা যাই, আর আমাদের যে দোকানদার সে আগে থাকতেই গাইটটা থাকে নির্ধারিত স্থানে পৌঁছে থাকে। তখন সে একটা একদিক দেওয়া দোকানে যায়, আমরা একদিক দেওয়া চিরা আসি। তখন সে দোকানে গিয়ে দেখে যে দোকানদারও অন্য আর মিষ্টি থেকে নিয়ে বোধহয় লবো আর স্থানে এসে আমাদেরও পায় না। তখন ভাইয়া হয়তো সে বেহুস হয়ে যায়, নয়তো ভাইয়া সে কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যায়, এমন অনেক শুনছে অনেক কাজ করছি তাদের নাকি অজ্ঞান হয়ে গেছে, আমরা নাকি তাকে অজ্ঞান করে নিয়ে গেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আমরা একটু ফুল স্টপ দিতে চাই। প্রথম কথা হচ্ছে পুরো অপারেশনটা আপনারা শুনলেন, এটা ওর জীবনের ফার্স্ট অপারেশন ছিল এবং সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা আবিষ্কার করেছি। গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা, যেটাকে কেন্দ্র করে এই কাজগুলো হচ্ছে, সেই পদার্থটির নাম হচ্ছে স্যাকারিন। স্যাকারিন নামটার সাথে আমরা পরিচিত, কিন্তু স্যাকারিন আসলে কি এবং স্যাকারিনটা আসলে কি কারণে এই স্যাকারিনটাকে নিয়ে এত টানাহেচড়া চলছে, সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন এতক্ষণ আমাদের সামনে চলে আসছে। স্যাকারিন মূলত একটা রাসায়নিক যৌগ, যেটা আসলে বেশ কিছু রাসায়নিকের কম্বিনেশনে তৈরি হয়, যেমন নাইট্রাস অ্যাসিড থাকে সেখানে, সালফার ডিঅক্সাইড থাকে, ক্লোরিন থাকে, অ্যামোনিয়া থাকে। মজার বিষয় হচ্ছে যে এই পদার্থটি চিনির অনুপাতের তুলনায় 700 গুণ বেশি মিষ্টি। আমি আবারও বলছি, 1 ফোঁটা চিনি যতটুকু মিষ্টি, 1 ফোঁটা স্যাকারিন তার তুলনায় 700 গুণ, 100-200 গুণ না কিন্তু 700 গুণ বেশি মিষ্টি। এবং এটা নিয়ে ল্যাব টেস্ট করা হয়েছিল ইঁদুরের ওপরে, এবং ল্যাব টেস্ট করার পরে রেজাল্টটা হচ্ছে ইঁদুরের ব্লাডার ক্যান্সার হয়। যারা সাপোর্টার স্যাকারিনের তারা বলছে যে স্যাকারিন নিজে কোনো ক্যান্সারের জন্ম দেয় না, স্যাকারিনের সাথে অন্যান্য যৌগ শরীরে মিশ্রিত হয়ে সাধারণত ক্যান্সার হয় এবং সেই যৌগটি শুধুমাত্র ইঁদুরের মধ্যে আছে, মানুষের মধ্যে এটা নেই, সুতরাং মানুষের ক্যান্সার হওয়ার কোনো পসিবিলিটি নেই। এটা নিয়ে লম্বা সময় ধরে ডিবেট চলেছে, লম্বা সময় ধরে আলোচনা সমালোচনা চলেছে, সায়েন্টিস্টরা এটা কখনো পক্ষে বলেছে কখনো বিপক্ষে বলেছে, এবং মোটামুটি সবাই একটা জিনিসে এসে থিতু হয়েছে, সেটা হচ্ছে স্যাকারিন তাৎক্ষণিকভাবে যে জিনিসগুলো তৈরি করে সেটা হচ্ছে মাথা ব্যথা, নিঃশ্বাসের সমস্যা এবং স্কিন এক ধরনের অ্যাশ তৈরি হয়, এছাড়া ডায়রিয়া হয়ে থাকে। এবং স্যাকারিন যে কাজটা করে সেটা হলো আপনাকে ক্যান্সার তৈরিতে সহায়তা করে। স্যাকারিনের যে মারাত্মক ব্যবহার আমাদের দেশ সহ উন্নত বিশ্বে বিভিন্নভাবে হচ্ছে সেটা বলারই অপেক্ষা রাখে না, কারণ স্যাকারিনকে এখানে সাজানো হয়েছে 8,000 কিংবা 7,000 টাকা পাউন্ড। আসলে স্যাকারিন অতটা দামের না, আমরা বাজার ঘুরে সরজমিনে যেটা জেনেছি স্যাকারিন বিক্রি হয় 800 থেকে 1,000 টাকা কেজিতে। 1 কেজি স্যাকারিন সমান, আপনি বুঝতে পারছেন, 700 কেজি চিনির যে মিষ্টি সেটা হচ্ছে 1 কেজি স্যাকারিনে। এবং এই 1 কেজি স্যাকারিনের দাম যদি 800 থেকে 1,000 টাকা হয়, 700 কেজি চিনির দাম কত হতে পারে? তাহলে একজন মানুষ, একজন মিষ্টি বিক্রেতা, একজন কনফেকশনারি দোকানের মালিক কিংবা একজন মুদির দোকানদার, সে কি সৎ থাকবে নাকি অসৎ থাকবে? প্রশ্ন হচ্ছে এটা, স্যাকারিনের উপরে আমরা ডিটেল একটা প্রতিবেদন শুনতে চাই আমাদের আরজি সুমনের কাছ থেকে। তবে তার আগে আমি আবারও ফিরে যাচ্ছি রহিমের কাছে। রহিম, প্রথম অপারেশনটা আপনি করলেন, করার পরে কি হলো?
তারপরে ভাইয়া ওই কাজটা আমরা যখন সেই দোকানে চলে যাই, আমরা আয়সা করি, আয়সা ওই মোবাইল থেকে বিক্রি করে না কি করে তারা চালায় এটা তারাই জানে ভাইয়া। এখানে টাকাটা ভাগ হয়, টাকাটা ভাগ হয় যখন ওই মোবাইলটা আনি, মোবাইলটা কত টাকা বিক্রি করে আমি জানি না, আমাকে 200 টাকা দেওয়া হয় সেদিন। 200 টাকা পেয়ে আমি মহা খুশি, আনন্দ, এতে চেয়ে বেশি খুশি, এত টাকা আমার পকেটে, আমার কাছে অনেক টাকা। পরে পরবর্তীতে আমি এই কাজটায় জড়িত হই, আবার জড়িত হই এটা দ্বিতীয় দিন তাদের সাথে। এটা আমি কাজটা করি শ্রীনগর, চিনবেন বিক্রমপুর শ্রীনগর, ওইখানে একটা মহিলার কাছ থেকে এইভাবে কথা বললেই, এইভাবে কাজটা করি আমরা, তার কানে যে টানাটা থাকে ছন্দে সেই জিনিসটা আমরা নিয়ে আসি। নিয়ে আসানোর পর ওইটা বিক্রি করে কত টাকা সেটাও আমি জানি না, আমাকে জানানো হয় না। কিন্তু ওই দিন আমাকে 1000 টাকা দেয় ভাইয়া। যাই হোক, 1000 টাকা দেওয়ার পর আমি চলে গেলাম কাশপুর মার্কেটে, শহীদ আমার সাথে নাচে, ওই শহীদকে নিয়ে আর যে আমার ফুয়া যে এই কাজটা করে, ফুবাতো ভাই ফয়সাল আমার বড়, তাকে নিয়ে তো কাশপুর মার্কেটে গিয়ে আমি গেঞ্জি প্যান্ট কিনি। প্যান্ট কিনা আমি যে আসবো, আমার আসার জন্য কেমন যেন ভয় হচ্ছে, ভয় এই কারণে আমি যখন এই কাজটা করে আসি ভাইয়া, তখন হোটেলে ঢুকি, হোটেলে ঢুকার জন্য খাবার জন্য ঢুকি যখন, তখন তো এই যে জিনিস এটা মালিক তো আলম কাজ করছে ছোট ভাইয়ের সাথে, তখন তো এই মালিক তো ও চালান নিয়ে গেছে, আমরা ওর টাকা নিয়ে গেছি, ওর কাছে বুঝা দিতে হইব, ও বিক্রি করে আমাদের টাকা দিবে। তখন ওই আলমের সাথে দেখা করতে গিয়ে কাজ করতো আমার চাচুর সাথে রণনীতি জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাই তখন আলমের সাথে কাজ করে, তা জাহাঙ্গীর ভাই আমাকে দেখে ফেলে, তাকে দেখে আমি ওই যে ঢেঁচিনে হাত ধরে হোটেল ভাইয়া ওইখানে লুকাইছিলাম, তো যে আলমে বুঝা দিচ্ছে, বুঝা দেওয়ার পর সে আমাকে দেখে ফেলে, দেখে পর বলছে যে তোর নিজেরই ক্ষেত্রে আইসো, তো আমি কি করি কিচ্ছু কমবো না, আর আমি বাড়িতে গিয়ে কমবো না, তবে সাবধানে থাকিস। এই কথা বলার পর আমার মনে ভয় যদি সে বুঝা দেয়, তারপর ভাইয়া এক মুহূর্তে কি জানতে পারে
আপনার বাড়িতে?
হ্যাঁ, আমার বাড়িতে জানতে পারে। তারপর আমি ভয় না বাসায় যাই না, আমি গেলাম কই আমার নানির বাসায়। তারপরে আমি ভাইয়া দুটো গেঞ্জি কিনছিলাম, একটা প্যান্ট কিনছিলাম আর দুটো স্যান্ডেল কিনেছিলাম। গেঞ্জি কেনার পর আমি ওগুলো পরলাম, তো আমার শাশুড়ি তো ধরে ফেলছে ভাইয়া, টাকা পাইলো কই, নিশ্চয়ই কাজে গেছে। তখন আমার খুব মারে, মারার পর এখানে আমার নাচের টাকা দেওয়া হয়ে গেছে, ভর্তি ফিস আর বেতন যেটা বলে ওটাও দেওয়া হয়ে গেছে।
মোটামুটি আপনি একটা রাস্তা পেয়ে গিয়েছেন রোজগার করার। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, যে বিষয়টিকে ঘিরে আজকে আমাদের এই যাহা বলিব সত্য বলিব, এখানে হিরো হচ্ছে স্যাকারিন, এবং স্যাকারিনের আদ্যপান্ত নিয়ে আমরা একটি রিপোর্ট শুনবো সুমনের কাছ থেকে। প্রায় সপ্তাহখানেক ধরে আমরা এই গল্পটা নিয়ে স্টাডি করেছি, এবং স্টাডি করে আমাদের যে বাজার, সেই বাজার থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় সবার সাথে কথা বলেছি, এবং কথা বলার পরে আমরা এই প্রতিবেদনটি উপস্থাপন করছি। যে জিনিসটি আমাদের শরীরে জ্ঞানত, আমাদের অজ্ঞানত প্রতিনিয়ত মিশে যাচ্ছে, সেই জিনিসটি আমাদের নীরবে নিভৃতে কতটা ক্ষতি করছে এবং কত ভয়াবহ রোগের মুখে আমাদেরকে ঠেলে দিচ্ছে, সবকিছুই আমরা জানবো ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরপর, এবং তারপর পরে আমরা আবারও ফিরে যাব আমাদের আজকের অতিথি আব্দুর রহিমের কাছে। চলুন আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নেই, এবং ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি।
This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে সত্যের আসনে বসে রয়েছে আব্দুর রহিম, যার কিশোর জীবনের অপরাধের গল্প আজকে এখানে উন্মোচিত হচ্ছে, এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ড সহ তার যে অপরাধগুলো ছিল সেই অপরাধের দিকে আমরা গিয়েছি। কিন্তু সেই অপরাধের জগতে গিয়ে আমরা যেই পদার্থটির সাথে পরিচিত হচ্ছি, সেই পদার্থটির সাথে নামের দিক থেকে আমরা অনেক আগে থেকেই পরিচিত, কিন্তু তার যে গুণাবলী, তার যে কাজ, এবং সে যে নীরবে নিভৃতে আমাদের শরীরে কতটুকু ক্ষতি করে যাচ্ছে, আছে, একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবকিছু মিলিয়ে, যে কথাটি আমি অনুষ্ঠানের শুরু থেকেই বারবার বলে আসছিলাম যে আর্য সুমন আমাদের কাছে একটা প্রতিবেদন উপস্থাপন করবে, তো এই মুহূর্তে সময় হয়েছে যে আমরা সুমনের কাছ থেকে সেই প্রতিবেদনটি শুনব। তবে তার আগে আমি আব্দুর রহিমকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি জানতেন যে স্যাকারিন জিনিসটা কি? আপনি এখনো এই জিনিসটা নিয়ে কাজ করছেন?
জি, আমি এখনো কাজ করছি।
আপনি 13 বছর বয়সীটার সাথে জড়িয়ে যান, রাইট? আপনার বয়স কত এখন?
আমার বয়স এখন 21।
21 বছর বয়স আপনার, তার মানে আপনি এই পুরো 8টা বছর আপনি স্যাকারিনের নাম দিয়ে আপনি কাজটা করে যাচ্ছেন, লবণ দিয়ে, কিন্তু আপনি স্যাকারিনটা কখনো দেখেননি?
দেখিনি, শুধু এতটুকু জানি যে স্যাকারিন যে মিষ্টি জিনিস তৈরি হয়,
এটুকু জানেন, এর বাইরে আপনি কিছু জানেন না। ওকে, তাহলে রহিম সহ আমাদের অসংখ্য অসংখ্য শ্রোতা যারা রয়েছেন তারা সবাই মিলে একটু জানার চেষ্টা করি, স্যাকারিনটা আসলে কি, কি এর কাজ এবং কিভাবে আমাদের সমাজে এটা আমাদের কাছে জায়গা করে নিচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে সুমনের কাছ থেকে স্যাকারিনের উপরে ডিটেল শুনবো, এবং সুমন যে ব্যাপারটি এই মুহূর্তে এখানে উপস্থাপন করছে এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন, এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে। চলুন আমরা সুমনের কাছ থেকে শুনি।
যাহা বলিব সত্য বলিব।
যে স্যাকারিনের নাম করে এভাবে মানুষকে ঠকানো হচ্ছে, সেই স্যাকারিনটা আসলে কি? স্যাকারিন খাদ্যগুণবিহীন সম্পূর্ণ রাসায়নিক একটি যৌগ। 1878 সালে জন হপকিন্স ইউনিভার্সিটির একজন গবেষক মনের অজান্তেই স্যাকারিন আবিষ্কার করেন। স্যাকারিন এতই মিষ্টি যে চিনির প্রায় 700 গুণ বেশি, অর্থাৎ 1 কেজি স্যাকারিন 700 কেজি চিনির সমান। স্যাকারিনে রয়েছে ক্লোরিন এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকর রাসায়নিক, যা কিনা বিভিন্ন গৃহস্থালী পণ্য পরিষ্কারক তৈরিতে ব্যবহার করা হয়। 1907 সালে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার USDA ঘোষণা করে স্যাকারিনের কোনো খাদ্য গুণাগুণ নেই এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর প্রেক্ষিতে 1972 সালে FDA আমেরিকাতে স্যাকারিনের ব্যবহার নিষিদ্ধ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্যাকারিন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, কিডনির ক্ষতি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করা সহ বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। তাছাড়া গর্ভবতী মায়েদের জন্য স্যাকারিন মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ইউনাইটেড হাসপাতালের ডায়েটিশিয়ান ডক্টর শায়লা বিশ্বাস নাসরিনের সাথে।
স্যাকারিন ক্ষতিকর দিকটাই বেশি, এটাই এটার উপকারী বলতে এরকম কিছু নেই। অনেকদিন যাদের ডায়াবেটিস তাদের কিডনিতে এরকম ইফেক্ট করে, কিডনি তাদের ড্যামেজ করে দিতে, ইমিউন সিস্টেমটা টোটালি এটা নষ্ট করে দেয় স্যাকারিন। আমরা যেটা দেখি যে স্যাকারিন প্রতি ক্ষতিকর শরীরের জন্য, এই জন্য সবাইকে এটা অ্যাভয়েড করতে বলি।
যেখানে ডায়াবেটিস রোগীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেখানে আমাদের দেশে অধিকাংশ ডায়াবেটিস রোগীদের মধ্যে স্যাকারিন নিয়ে স্পষ্ট ধারণা নেই। এমনকি অনেকে নিশ্চিন্তে এখনো স্যাকারিন ব্যবহার করছেন।
আমার জানা মতে স্যাকারিন হচ্ছে এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ, এটা এক ধরনের কেমিক্যাল। আমরাও স্যাকারিন ব্যবহার করতাম, সেটা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকারী বা অপকারী সেটা আমাদের জানা নেই। স্যাকারিন মূলত আসলে মিষ্টি জাতীয় দ্রব্য, যেটা খাবারের মিষ্টতার পরিমাণ বৃদ্ধি করে। এটা মূলত অধিক ব্যবহার হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনি খেলে তাদের জন্য যে ক্ষতিটা হয়, সেক্ষেত্রে স্যাকারিনটা খেলে কি হয়, খাবারের মিষ্টতা তারা পায়, বাট ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা তাদের থাকে।
এমনকি অনেক শিক্ষিত মানুষের মধ্যে স্যাকারিন নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা নেই।
এটা মিষ্টি বর্ধক হিসেবে ব্যবহৃত হয়, এটুকুই জানা। এটা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী বা কতটুকু অপকারী, এটা আমার পক্ষে বলা সম্ভব।
অনেকে নিজেদের অজান্তেই এই ক্ষতিকর স্যাকারিন খাচ্ছেন। জানা গেছে কিছু অসাধু ব্যবসায়ী মিষ্টি এবং বিভিন্ন বেকারি পণ্য তৈরিতে চিনির বদলে স্যাকারিন ব্যবহার করেন, যদিও বিক্রেতারা সেটা আমাদের কাছে অস্বীকার করেছেন। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই নীরব ঘাতক স্যাকারিন বা কেমিক্যাল সুইটেক্স ব্যবহার করা হয় বিভিন্ন আইসক্রিম তৈরিতে, যা খেয়ে থাকে মূলত শিশুরা, যদিও BSTI এর নীতিমালায় চিনি ব্যবহারের কথা বলা আছে। ঢাকার অন্যতম খুচরা ও পাইকারি বাজার, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠাল বাগান, পলাশি বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এসব বাজারে ঢালাও ভাবে সব দোকানে স্যাকারিন বিক্রি না হলেও 2-4টা দোকান ঘুরলেই সহজে স্যাকারিন পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজিতে। বিক্রেতাদেরও স্যাকারিনের গুণাগুণ সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা নেই।
কারা কারা স্যাকারিন কিনে, আপনার ধরেন গিয়া মিষ্টি দোকান স্যাকারি, মাঝে মধ্যে ডায়াবেটিসে ঢুকিয়ে দেয়,
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যারা ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে সেই কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবেরও এটা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে ক্যাবের প্রেসিডেন্ট কাজী ফারুকের বক্তব্য অনেকটা দায় সারা গোছে।
আসলে ব্যাপার হচ্ছে যে পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত, তবে আমাদের উপদেশটা ওনার সঙ্গে একদিন কথা হয়েছিল ব্যাপারে, আমরা পদক্ষেপ নেব ভবিষ্যতে, এরকম চিন্তা ভাবনা চলছে, কিভাবে এটা নিয়ে এগোনো যায়।
মনির অজান্তেই যেমন সৃষ্টি হয়েছিল স্যাকারিনের, তেমনি সচেতনতার অভাব আর অসাধুতার আড়ালে মনির অজান্তেই স্যাকারিন নামক ক্ষতিকর রাসায়নিক যৌগটি আমাদের শরীরের ক্ষতি করে যাচ্ছে। সুতরাং স্যাকারিন সম্পর্কে মানুষকে সচেতন করে এর ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বিশাল জনগোষ্ঠী।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে ডিটেল জানিয়ে দেবার জন্য। স্যাকারিনের ওপরে, স্যাকারিনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিভাবে স্যাকারিন ব্যবহার করা হচ্ছে এবং এটা মানব শরীরের জন্য কত বড় ক্ষতিকর এবং এটা নিয়ে যে আমরা রীতিমতো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি, সবকিছু ডিটেল আমরা জেনেছি সুমনের কাছ থেকে। সুমনকে আমরা স্পেশালি আরো একবার থ্যাংকস জানিয়ে দিতে চাই এবং আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যাশা করি যারা আজকে এই অনুষ্ঠানটি শুনছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা প্লিজ এই স্যাকারিনের উপরে কি করা যায় এবং স্যাকারিন নিয়ে যে ভাবনার বিষয়গুলো উদয় হলো আজকের এই অনুষ্ঠান থেকে সেটার উপরে স্টেপ গ্রহণ করবেন। ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরছি। আপনি এই কাজটা করলেন, আপনি থেকে এই কাজটা করার পরে আপনি যেটা জানলেন যে টাকার অ্যামাউন্ট অনেক বড় হয় কিন্তু আপনার কাছে অল্প অল্প টাকা আসে, তাই তো? এবং আপনার এই ডান্সের সমস্যাগুলো, আপনার যেগুলো সমস্যা ছিল এই সমস্যাগুলো সমাধান হয়ে গেল, তারপর
তখন ভাইয়া তারা আমাকে টাকা কম দিত, আমি যা পাইতাম তা থেকে কম দিত। তো দেখা গেছে ভাইয়া এমন করতে করতে আমার তৃতীয় দিন একটা কাজে যাই, ওটা আমি সরাসরি আলমের সাথে যাই, ও ছেড়ে যে কাজের ছেড়ে ও আসেনি, তা আমাকে নিয়ে যাই এটা ঢাকা সিটিতে করি। তাকে সিটিতে করার সময় তো জাহাঙ্গীর আমাকে বকতাছে, হ্যাঁ কাজ পাওয়াস না, কাজে আসছো, কেসে কেসে তোর কাজ। তখন যে মহিলাটাকে আমি বলছি তার কাছে,
আপনারা কি সবসময় মহিলাই টার্গেট করতেন?
মহিলা টার্গেট করতাম,
মহিলাদেরকে ভোলাতে খুব সহজ হতো।
হ্যাঁ, আবার ভোলাতাম যদি ভোলানোর মতো ছেড়ে পেতাম। আপনি যেমন দেখছেন তা আপনি চাইতে ওটা আরো নর্মাল হতে হবে রোগটাকে।
অনেক
কষ্টে আনতে হয়, যেটা আমি কথা পারি না, কথা কাজটা জানি না। তখন আনার পর ওরা আমাকে 2000 টাকা দেয়, তো 2000 টাকা আমার হাতে দিতে চাই না। আলম আছে না, আলম 2000 টাকা জাহাঙ্গীরে দেওয়া বলতেছে যে জাহাঙ্গীর তুমি এটা নিয়ে ওর ছোট কাকার হাতে দিবা, ওর ছোট কাকা এই কাজ দিতে চায় না, দেখবা 500 টাকা নোট পেলে ওর কাকা এমনি পুইটা দেবো গা। তখন আমার ভয় লাগে, আমি বলি যে না ভাই, আমার কাকার আমি চিনি, আপনি আমার 400 টাকাটা দেন না, 400 টাকাটা দিয়ে আমার খুব মারবো আর এই কাজে আসতে দেবো না, তুই বেশি কথা কইস না। তখন ভাই আমি একটা নতুন গেঞ্জি কিনি 20 টাকা দেওয়া নর্মালি, গেঞ্জিটা কিনে আমি পড়ছি ওইটা মাত্র নাচ কইরা আসছি। তখন জাহাঙ্গীর গিয়ে কাকা এলাম কিসের টাকা দুই আলম গেছিল 2000 টাকা দিয়েছে।
তখন
আমি রাস্তা থেকে মাত্র বাসায় গেলাম, আমার চাচু চায়ের দোকানে গেল, গিয়া কি শুনো না শুনো জানি না, আসলো আমি বড় চাচির রুমে টিভি দেখতেছি, বড় চাচির রুমে সুখে সুখে ছিল মোটা কাছে সবিন তাদের বোতল, ওই বোতলটা হাতা হাতের সামনে আইসে আমার বললো, হ্যাঁ তো মার লগে সম্পর্ক করো, ওরা তো মা লাগেনি এই সেই। কোন মেয়েটার কথা বলতেছে জানেন ভাইয়া? ওই যে মেয়েটাকে আমি চয়েস করতাম কাজে ঢোকার আগে, ওই মেয়েটার সম্বন্ধে, হ্যাঁ ওর মায়ের গাঁজা বেঁচে, তুই এই মেয়েদের পছন্দ করছো, এই নতুন গিনি চিন্তা টাং ফান করো, বাপে করে ধিক্কা, পুরা করে ফটো আনি, হ্যাঁ এই সে পাং করস নি। এই কথাটা শোনার পর আমি মাথায় নিচে দেওয়া রাখছি, আমি কাকার সাথে কোনো কথা বলি না। তখন সে কি করলো, ওই কাঁচের বোতলটা নিয়ে আমার মাথায় টাচ করে ভেঙে ফেললো। ওইটাই আমার জীবনে প্রথম মাথা ফাটাতে লাগে।
আপনার মাথায় বাড়ি দিল কাজ
কাঁচটা ভেঙে যায়, অনেক কাছে যায় আমার মাথা থাকে কাঁচা ওইখানে যায়। তখন ভাই রক্তে আমার সরপুর শরীর গিঞ্জি গুঞ্জি ভরে যায়, ভরে যাওয়ার পর কাকা নিজেও ধরতে পারে না যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাই হোক আমাকে ধরা দিয়ে আমার চাচাতো ভাই ডাক্তারের দোকানে নিয়ে যায়, যাই হোক ডাক্তারের দোকানে নিয়ে আমার সেই সুই দেয়, তারপর আমি সেই ব্যান্ডেজ নিয়ে কাজে যাই। ব্যান্ডেজ নিয়ে আমি যেদিন কাজে গেলাম সেদিন আমি ধরা খেলাম। এইভাবে আমি গাড়িতে করে আসতে আসতে আমার তিনজন, একটা লোক দেখলাম ইয়াং বয়সের ছেলে, তার সাথে মোবাইল, তখন মোবাইল অনেক দাম, তা আমরা তার কাছে মোবাইলটাকে ধরি। তো আমি নামছি, আমি বলতেছি যে না এটা আমি ধরবো না, যেহেতু এক গাড়িতে আসছি, সে তো দেখছে আমাদের তিনজনকে একসাথে, আমি ধরবো না, ওরা ঝুড়ি ঝুড়ি কত ধরতে হইব। তখন ভাই গুলিস্তান বংশ বাজার এখানে নামলো সেটা আমার নাম নাইমা তাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া এমন এমন দোকানটা কই, আর সে আমার কলা বেচা থামা যাচ্ছে। ধরার পর ভাইয়া আমার একটা সেন দোকানে নিল, নিয়ে কোমর থেকে বাইক করে যে বাবনে থেকে
কোথায় নিল আপনাকে?
সেলুন দোকানে, তার বন্ধু সেলুন দোকানে। আমি কি বলবো, আমি তো প্রথম ফার্স্ট টাইম ধরা খাইছি, আমি বুঝতে পারতেছি না কি করবো না করবো। আমি সুইটটাও দৌড় দিলাম, তো তখন ঘামে আমার পা পিছানো ছিল, জুতা ভেড়া ফেলে পা পিছানোর জন্য ভেড়া খুব মারে মারে, ওয়ারের লগে রাস্তার লগে মাথা টাকায় থাপ্পড় মারে ঘুষি মারে।
আপনারা যদি দেখে থাকেন যে রাস্তার মধ্যে যদি এই ধরনের লোককে ধরা হয়, পকেটমার থেকে শুরু করে এই চোর বাটপার যাদেরকে আমরা বলি, এদেরকে যদি ধরা হয় কি নির্মম ভাবে ভয়াবহ ভাবে যে পিটুনি গুলো দেওয়া হয়, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইনহিউম্যানিটি। প্লিজ ডোন্ট ডু দিস, এগুলো করবেন না। আপনারা আইনের হাতে তুলে দিন, হ্যাঁ আইনের জায়গাটাতে আপনার নিজের জায়গাটাতে মনে হতে পারে যে না পুলিশের হাতে তুলে দিলে তোরা 10 টাকা 5 টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, কিন্তু আপনি যেটা করছেন সেটা কি জাস্টিস? আপনি কি ওর ব্যাকগ্রাউন্ডটা জানেন? যে অপরাধটা ও করে আজকে আপনার কাছ থেকে শাস্তিটা পাচ্ছে, আপনি কি নিশ্চিত যে শাস্তিটা পেলে ও ঠিক হয়ে যাবে? আপনি কি ও মেরে ফেলবেন? মেরে ফেলার মতো শাস্তি বা অপরাধ কি সে করেছে? তাহলে আপনি কি কেন তাকে শাস্তি দিতে যাবেন? আপনাকে ওই আইনি সংস্থার হাতেই দিতে হবে, আস্থা নিয়ে দিতে হবে, যদি কাজ নাও হয় তাও তাদের কাছে দিতে হবে, এবং দিতে হবে এই কারণে যে আপনি নিজে থেকে তাকে শাস্তি দিতে পারেন না, এটা আরো ভয়াবহ রকমের অপরাধ। তারপর কি হলো?
তখন ভাই আমাকে মাদার রাস্তায় আমাকে সোয়া বাপাসে, তখন ভাইয়া সবচেয়ে কষ্ট লাগে যে আমার ছেলে ছোট, অনেক ছোট একটা ছেলে আছে, আমাকে একটা লাঠি মেরা যায়। তখন আমি মনে মনে ভাবি যে দেখ এই ছেলেটা আমার চোখের দিক তাকে কথা বলতে পারবে না, সেই ছেলে আজকে আমাকে লাঠি মেরে গেল। তখন ভাইয়া যাই হোক, ওই দিন মাই খাই, ওই মাইটা খাওয়ার আগে আমি একটা কাজ করে আসি, সেটা গাবতুরি থেকে।
ওই ছেলেটা কিভাবে বুঝলো যে আপনি তাকে ঠকবাজি করতে যাচ্ছেন?
ওই ছেলেটা আগে এটা সম্বন্ধে জানে,
জেনে গিয়েছিল, যে কারণে সে ধাম করে জিনিসটা করে ফেলেছে। ওই ছেলেটাই আপনাকে শেষ,
হ্যাঁ মারে মারা পর ছেড়ে যা দূরে।
আপনার যে অবস্থা
আমাকে কখনো কোথাও মাইরা অজ্ঞানগত নেই ভাইয়া, আমার এর কাছে আমি বোর্ডিং এ থাকি, তখন আস্তে আস্তে এই কাজটা আমি সম্পূর্ণ শিক্ষা যাই। তখন যাই হোক ভাইয়া, এই কাজে আমি যখন একেবারে পুরোপুরি ঢুকে গেলাম, যে সম্বন্ধে আমি জানি এটা আমার পুরা পার্সোনালি হয়ে গেছে, তখন আমি কুমিল্লার কাজে যাই একদিন, ওটা ছিল দ্বিতীয় রোজা রমজান মাসে, আমার সম্পূর্ণ মনে আছে। তো আমি কুমিল্লার কাছে যাওয়ার পর মেডিকেল, কুমিল্লা মেডিকেলে যাই, ওখান থেকে একটা একজনকে ধরি, তো ওরা ছিল দুই মহিলা, তাদেরকে আমরা পুরো বাইরে ফেলে দিই, ফেলে দেওয়ার পর তাদের কাছে কিছু থাকে না, তো আমরা নগদ টাকার উদ্দেশ্য পাই যে তাদের বাসার টাকা। আমরা তাকে বলি যে আপনি কি টাকা এনে দিতে পারবেন? হ্যাঁ বাসা থেকে টাকা এনে দিতে পারবো। কাউকে বলবেন না, তারা মাথা ছুঁয়া কসম কাটে যে না কাউকে বলবো না, টাকা এনে দিবো। তার দু বোন, এক বোন আমার সাথে থাকে, আরেক বোন যায় বাসায় টাকা আনতে, টাকা আনতে গিয়ে তার হাজবেন্ড কে সাথে নিয়ে আসে, আর তার হাজবেন্ড কে দেখে আমার সাথে দুজন কাইটা যায়, কিন্তু অথচ আমি কাটতে পারি না, আর আমাকে এই সাথে দেয়নি। তখন আমি যখন দূরে থেকে দেখছি যে তার হাজবেন্ড সাথে আসছে, তখন আমি কাইটা যেতে চাই, কিন্তু মহিলার জন্য পারি না। সে মহিলা বলে দাদা ওই যে আমার বোন জামাই আসছে, টাকা নিয়েছে, তোর টাকা দিবো, আমরা মাল লয়ে যাও, তুই ডর চিনবি তুই দাদা। আমি তখন দৌড় দিই, দৌড় দেওয়ার পর আমি একটা রানিং অটো তৈরি যাই, তখন কিছু অসুবিধা ছেলেরা আমাকে দেখে যে আমি রানিং দৌড়ি, আর ওই মহিলাটা তখন চিৎকার দেয় যে চোর চোর আমার চেন চুরি করে নিয়ে যাচ্ছে। এই চিৎকার দেওয়ার পর ভাইয়া আমাকে অটোটা নামানা দেয় যে রানিং অটো তো জায়গা নেই, তুমি উঠতে পারবা না, নামো। আমি নেই ভাইয়া চিনি না, একটা চিকা তো দৌড়ে দিলে দিলে খুব পানি, মানে হাঁটু পর্যন্ত পানি, খুব বরফ। তখন আমি দৌড়াইতে দৌড়াইতে আমার পিছে ওই ওয়ার্কশপের ছেলেরা দৌড়াইতাম, তো দৌড়াইতে 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 আমি প্রায় পার হয়ে গেছিলাম, যখন পানিতে গেলাম গা আমি আর দৌড়ে দিতে পারি না, আমি পুরা জায়গা আমি ছেলে আমার ধরাবেন ধরে যে কোনো কথা নেই, ধাক্কা দিয়ে সেই পানিতে ফেলে, আটু পর্যন্ত পানি ভাইয়া, তার সাথে প্যাক মাটি, ওই পানিতে ছিল, আমাকে যে যেভাবে পাতাচ্ছে, লাফটি দিতে আসছে, ঘুষি দিতে আসছে, এমনকি পানিতে ঝেঁকতে ঝেঁটে রাখতেছে, আমি সেই পানি খেতেছি, কেদা পানি খেতেছি, আমার ধু কানে কেদা বালু ধিকা এক হয়ে গেছে ভাইয়া, এখন আমার কানে সমস্যা। ওইখান থেকে উঠলাম, উঠার পর আমার যে কুমোদ লবণটা ছিল ওটা আমি একটা পুষ্কিন দিয়ে ফেলা দিই। তখন আমার ন্যায় নেওয়ার পর জিজ্ঞাসা করে তুই দৌড়ে দিই কা? হ্যাঁ চেন চুরি করছো, চেন করি। আমি কি ভাইয়া আমি তো চেন চুরি করি নাই, আমি দৌড় দিচ্ছি এই ভয়ে যে এই মহিলা হিরণের ব্যবসা করত, এই মহিলার সাথে আমার সম্পর্ক ছিল, সে আমাকে বলে যে তোকে একটা পোটা দিন, তুই রাস্তা পার করে দিল, তো আমি 500 টাকা দিব। কিন্তু ভাইয়া আমি রাজি না হওয়াতে হ্যাঁ আমি আমার সে চুর করে ধরা দিতেছে, তার জন্য আমি ভয়ে দৌড় দিই, আর দৌড় দেওয়াতে সে আমার চোর চুকিয়া ধরে আর বলে আর আপনি আমার ধরে আমার কথা, তুই আমাদেরকে বলতি এই ঘটনা তুই দৌড় দিলি কা? তখন ভাইয়া তারা ওই মহিলাটাকে একটা ঘরে ঢুকিয়ে মহিলা দিয়ে চেক করে, হিরণ পায় না, আমার সাথেও কিছু পায় না, আমার সাথে একটা ধাক্কা নুকের চেয়ে ছিল ওটা নিয়ে যায়, আর ওই মহিলাটাকে 500 টাকা জিরোখানা করে আর আমাকে ছেড়ে দেয়। আমি যখন খুলনা কাজে যাই, খুলনা কাজে যাওয়ার পর ওই মহিলা থেকে আমি আগেবার জিনিস নিয়ে আসছি, তখন সে ছিল ভোল কাপড়া, এখন যে আমরা গেছি এটা আপনি চিনলেন খুলনা বড়া বাজার মহিলা কলেজের সামনে, কৌকা সারা, তার সাথে জিন্দেকে তাকে ধরলাম। ধরার সাথে সে বললো যে হ্যাঁ হ্যাঁ তোমাকে বিক্রি করে দেবো, তোমাকে যদি বিক্রি করে দেবো তো আমার কাগজপত্র কে নিয়ে কলেজে দিয়ে আসি, সেবা কলেজে চাকরি করতো তো দিয়ে আসি। এ কথা বলে আমার না ভাবতে পারি নাই। তো আমার সাথে একজন কাইটা যায়, দেখতেছে লোক আইতেছে, কেচা যায় আর মহিলা কিছু টিচার সাথে করে নিয়ে আসে। আইসে আমি আর ওইদিকে খেয়াল করি না, আমি পিছনে তাকিয়ে দিই যে আমার ওস্তাদে জানি কি ঘোষ আছে ইশারাতে। ওইদিকে তাকাইতে থাকি যে মহিলা আসে বলে স্যার এই যে ছেলে আমাকে ধরে মহিলা করে যে নিল, নিয়ে অনেক মাল লোক এমন মাল ভাই, মানে আপনার যে খাইছে সে জানে আর যে দেখছে সে আফসোস করবে। কাঁচা ঠাল আছে না কুলমি ঠাপ আমাকে পিটা ভেঙে ফেলছে, ওই ঠাপ যে যেখান থেকে আছে ঘুষি রাখছে, আমার ঠোঁট কেটে রক্ত পড়তেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, কি বলবো আমি এত মাই খেয়েছি আমি কোনোখানে অজ্ঞান হইলে। তখন দেখলাম যে আমার সে যে ওস্তাদ ইশারা দিল, ও ফোনে কথা বলতেছি কারিবাজের সাথে, আমার সাথে আমার সঙ্গে জনের সাথে, যে তুমি চিল্লা যাও এখানে ওদের হিন্দে ধরে ফেলছে। ও চিল্লা গেছে কিন্তু ওদের যে কথা বলছে ওদের মাইন্ড কেটে ওরও ধরে ফেলছে। ধরে ফেলার পর ভাই দুইজনের মার মার কি ওরে আলাদা নিচ্ছে আমার আলাদা নিচ্ছে, আমার ক্যাশ রুমে নিয়ে পিটাচ্ছে যে যেভাবে বাঁচতেছে ঘুষি রাত্রি, বড় মানুষের ঘুষি রাত্রি কেমন আমি জানি। আমাকে কোনোখানে অজ্ঞান করতে পারেন, আমি সেন্স নেই কোনোখানে মার খেয়ে খুন আমাকে কাঁচা করে ঠাল দেওয়া পিটাতে পিটে
ঘুরে গেছে ডাল,
জি
ডাল দিয়ে
পিটাতে পিটে অজ্ঞান করে দিয়েছে। আমি অজ্ঞান হয়ে গেছি গা, তারপরে আমার বাণী কয় কি মানে ওরা যে কি যেন বলবো আমি শুনতে পারলাম না। এতটুকু আমি বুঝতে পারছি যে আমি নাকি ভ্যাংসানি দোষ, এই কথাটা বললো একজনে বুঝেছি। এত মতো একটা রাঠি ঠাল কাঁচা ঠাল ওঠে দেওয়া পায়ের পাতা বেঁচে একটা জোরে বাড়ি মারলো, ঠাটা ভেঙে গেল আর আমি এসে অজ্ঞানের থেকে ঠিক খুঁজে উঠলাম। খুব পেটালো, পেটানোর পর দুজনের জন্যই আমাদের সাথে মোবাইল ছিল, মোবাইল সেট ওটা রেখা দিল। রেখা দেওয়ার পর আমাদের পুলিশ খবর দেয়, ভোলা থানা পুলিশ, ভোলা থানা পুলিশ এরিয়া দিয়ে দিতে পারে না, এটা পুলিশ এসে ফিরে দেয় আমাদেরকে রাস্তার ভিতরে। আমাদের গায়ের শার্ট খুলা শুধু প্যান্ট পরা, আমাদের পিছিয়ে হাত বেঁধে রাস্তার মাঝে রাখছে। রাখার পর কেউ এসে মোবাইল ছবি তুলতেছে, সে কেউ এসে অন্য কথা কয়, আবার স্টুডেন্ট এসে ক্ষিপ্ত হইতেছে আমাদের মারবো। তখন ভাই পুলিশ আসে, পুলিশ আসার পর না আপনি কি আর গায়ে আসবে।
কত সালে এটা? তার মানে প্রথম যে পিটুনি খেলেন, যদি পিটুনি আপনাকে এই পথ থেকে সরাতে পারতো তাহলে আপনি আগে এখান থেকে সরে যেতেন। এটা আপনার পাঁচ নম্বর পিটুনি, তার মানে আপনি একদম মৃত্যুর দুয়ারে চলে গিয়েছেন। যে মানুষটা আপনি অজ্ঞান হন না সেটাও আড়াই বছর আগে হয়েছে, আপনি স্টিল এই বিজনেস এর সাথে জড়িত আছেন। তার মানে আপনি ওই পিটুনি খাওয়ার পরেও আপনাদের কোনো ধরনের কোনো আক্কেল জ্ঞান বা যেটা বলে যে কোনো ধরনের ওখান থেকে সরে আসা সেটা হয়নি, হয়েছিল। প্রশ্ন হচ্ছে প্রিয় শ্রোতা, কি কারণে হয়েছিল এবং কেন হয়েছিল, আমরা সেই জায়গাগুলোতে আসবো। কেন ও এখনো আজ থেকে তিন দিন আগে বা চার দিন আগে এরকম একটা টোপ ফেলে আরেকজনের সাথে প্রতারণা করেছে? এই যে পিটুনিগুলো আমরা সোসাইটির মানুষগুলো দেই, পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে এই ছেলেগুলো যাদের মধ্যে অসম্ভব রকমের প্রতিভা আছে দেশকে এগিয়ে নেওয়ার, সমাজকে এগিয়ে নেওয়ার, পরিবারকে এগিয়ে নেওয়ার, তারা এই ধরনের অন্যায় এবং লোক ঠকানোর মতো জঘন্য এবং নিন্দিত কাজে নিজেদেরকে নিযুক্ত করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এবং একইভাবে লোকজনের কাছে পিটুনি খেয়ে নিজের জীবনের সমস্ত রিস্কটা নিয়ে আমাদের কাছে আমাদের এই সোসাইটিতে মানে একদম নোংরা ভাবে বেঁচে থাকা, এটার জন্য কি শুধুমাত্র এককভাবে আব্দুর রহিম দায়ী? প্রশ্ন হচ্ছে এইটাই। যারা আজকে ফেসবুকে ওর কথাটা শুনে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করছেন, ছিছি বলছেন, তুইতুকারি করছেন, থুতু ছিটাচ্ছেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন এইভাবে যদি ওদেরকে সমালোচনা করা হয়, যদি ওদেরকে নেগলিজেন্সি করা হয়, যদি ওদেরকে পেটানো হয়, যদি আমি জানি ওকে যদি ছেড়ে দিই এখন স্টুডিও থেকে, আপনারা যারা ওকে গালমন্দ করছেন তারা ওকে আবার পেটাবেন, এই পেটালেই কি আব্দুর রহিমরা ঠিক হয়ে যাবে? ঠিক হবে না, ঠিক হবে না বলেই আমরা এখনো পথে ঘাটে মাঠে এই ধরনের অপ্রীতিকর দৃশ্য চোখে দেখি, যে একটা ছেলেকে পেরানো হচ্ছে, কি অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। প্রিয় শ্রোতা, আমাদের কাজ করতে হবে স্কুলিং এর জায়গাটাতে, বিবেকের জায়গাটাতে, যে বিবেকের তারণায় আব্দুর রহিম আজকে এই সত্যের আসনে বসে নিজের জীবনের যেটাকে পুঁজি করে সে বেঁচে আছে সেই কথাগুলো সে ফাঁস করে দিয়ে যাচ্ছে সবার কাছে, যাতে আপনি প্রতারণার ফাঁদে না পড়েন, এই বিবেকটাকে জাগাতে হবে। আর আব্দুর রহিমদের এই বিবেকটাকে জাগানোর জন্য আমি মনে করি আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে, আমাদের কিছু ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো যদি আমরা করি তাহলেই আমরা এদের হাত থেকে বা সেই নিয়মের হাত থেকে আমরা বাঁচতে পারব। আমরা ছোট্ট একটু বিরতি নিতে চাই, ঠিক রাত একটার যে টাইম চেক সেই সময়টাতে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আমরা আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই এ পর্যায়ে আপনাদের সবাইকে। এখন পর্যন্ত যারা ওকে শুনে বিশ্বাস করতে পারেননি তারা লিখবেন নো, এবং যারা মনে করছেন ও যেটা বলছে সবটুকু সত্য তারা লিখবেন ইয়েস। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঠিক রাত একটায় ফিরে আসছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা এবং আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের রেডিও ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। মানুষ শব্দটার সাথে বিবেক শব্দটা জড়িত, কারণ পৃথিবীর অন্যান্য প্রাণীদের মধ্যে প্রাণী হিসেবে যারা দুনিয়াতে আছে তারা বিবেকবোধের জায়গাটি থেকে সম্পূর্ণ উন্মুক্ত। তাদের বিবেকবোধ থাকুক কিংবা না থাকুক, পৃথিবীর একটা মাত্র প্রাণীর মধ্যে বিবেক থাকতেই হবে, সেটা হচ্ছে মানুষ। সে যদি দাবি করে নিজেকে যে আমি মানুষ, তাহলে তার মধ্যে অবশ্যই বিবেক থাকতে হবে। আর বিবেক হচ্ছে এমন একটি জিনিস যেটা তার মানবিকতাকে জাগ্রত রাখে। সেই জায়গাটি থেকে সে সমাজে কোনো অন্যায় অত্যাচার করবে না, সেই জায়গাটি থেকে সে পরোপকারী হবে, সেই জায়গাটি থেকে সে এমন কাজ করবে যেটার দ্বারা তার আত্মা তৃপ্তি পাবে, শান্ত হবে। কিন্তু আমরা দেখে থাকি আমাদের এই বিবেকবোধের জায়গাটি অনেক সময়ই ধোঁতা, যে কারণে সমাজে অনেক অন্যায়, পারিবারিক অন্যায়, অনেক ধরনের অত্যাচার এবং চারপাশে যে দাঙ্গা কলহ, সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমাদের বিবেকবোধের জায়গাটি ঘুমন্ত থাকা। আমরা প্রিয় শ্রোতা ঠিক এই অসাধারণ শক্তিশালী জায়গাটি নিয়ে কাজ করছি এবং যে অনুষ্ঠানটি কাজ করছে তার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। যে এই ভুল, এই অপরাধ আপনাকে কতটুকু শাস্তি দিয়েছে এবং আপনার মতো অপরাধ এবং ভুল যেন কেউ কখনো না করে, তাহলে আসুন যাহা বলিব সত্য বলিবতে আপনি আসতে পারেন। আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমরা এই পর্যায়ে জেনে নেব SMS পোলের রেজাল্ট, কম্পিউটার কি বলছে চলুন, কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে এবং কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে না।
Yes, 95%. No, 3%. No comments, 2%.
প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 95% yes, 95% হচ্ছে yes, 3% হচ্ছে no এবং 2% হচ্ছে no comments। অনেক ধন্যবাদ, আমি ফিরি আব্দুর রহিম আপনার কাছে। আপনি বলছিলেন যে 5 বারের পিটুনি, এই পিটুনির পরে আপনাদের সাথে কি করা হলো?
তারপর বোধা থানা পুলিশ চলে যায়, সোনাডাঙ্গা থানা পুলিশ আসে। ভাই সেদিন শীতের দিন ছিল, পুলিশ একজন আমার ভোট চুকা দিয়ে আমার পায়ে যে পাতা মারে, এত যদি একটা পাতা মারে ভাই, আমার বোধা যে আঙ্গুলের নোখটা পুরাটা কালা হয়ে যায় রক্ত জমে।
আপনি যখন ওই পিটুনি গুলো খাচ্ছিলেন ওই মোমেন্টে আপনার কি মনে পড়ছে?
ভাই কিচ্ছু মনে পড়ছে না, আমি মানে আমি কি বাঁচতো, আমি কি ছাড়া পাবো, আমি শুধু চিক করে দিচ্ছি, আমার কিচ্ছু খেয়ে আসছে না। আমি শুধু দেখছি যে এখান থেকে মারছে, এখান থেকে মারছে, শুধু মার খাচ্ছি। আমি যখন এই মাটি খাই খাবো ভাই, এটা তো পাবলিকে মারবো, যখন আমি থানায় নেই তখন দেখেন পুলিশ কি অত্যাচারটা করে। তার অত্যাচারটা হলো এমন, প্রথমে তো আমাকে ওই পাড়া দিল একজনের, তারপরে নিয়ে দুজন আমাকে দু হাত ধরলো। আমার ওস্তাদ আমার সেটা ভাইয়া মোটা, কিন্তু ভাইয়া ওকে দিল ও 5টা বাড়ি, আমি যে এত চিকনা চাকনা ছেলে মানুষ ছোট, আমাকে দুজনে দুই হাত ধরে আমার পিছনে নিম্নে ঘুরে ঘুরে 20টা বাড়ি মারছে পুলিশে। তো ও তাদের হাতে দাঁড়ি কেমন জানেনি। তারপরে ভাইয়া ওকে ওই সময় মারলো, তারপরে আবার রাইতে ডাকলো, ঢেকে তাদের লোহার একটা ব্যাট, ওটা দিয়ে আমার 8 হাতে পিটালো। আলমকে মানে আমার ওস্তাদ ওকে দিচ্ছে 2টা বাড়ি, আমাকে দিচ্ছে 10টা বাড়ি, আশ্চর্য। তাকে বেশি না মেরে আমাকে বেশি মারছে। ওটাও গেল সকালে স্নান করার আগে ভাইয়া আমাকে হ্যান্ডকাপ লাগায় দুই হাতে পায়ে আঁঠুর মধ্যে বাস ঢুকায় ঢুকায় দুই টিভিতে ঝুলায় ঝুলা, মুখে ভিতরে কাপড় বাঁধে, কাপড় ভিতরে দুই পায়ে পাতা রয়েছে ভাইয়া, খুব টর্চার করে। আমি মানে আল্লাহ শুধু আল্লাহ ডাকতেছি, আল্লাহ ডাকতে মানে ভাইয়া আমার মনে হইতেছে যদি আমার আর একটা বাড়ি মারে পায়ে পাতা ভাইয়া, আমি মনে মজা যাবো, আমি আর বেঁচে থাকবো না। আমার মনে আমার এই খুনা থেকে আমার লাস্ট টাইম ঢাকা নিতে হবো ভাইয়া, আমি আর কাউকে দেখতে পারবো না। তখন ভাইয়া আমার মনে হয় ডাকতে আমার আল্লাহ শুনছে ভাইয়া, ওই বাড়িটা আমার আর মারে নাই। নামাতে ভাইয়া আমার নামাই আমি প্রায় নিজে পায়ে দাঁড়াইতে পারতাছি না। যখন আমার বাড়ি মাঠে আমার মাত্রা চিড়ি খেয়া যেতেছে, তখন কি করবো, চোখে কাপড় মুখে কাপড় বেঁধে নিছে। তখন ভাইয়া তারা আমাকে চালান করে দেয়, চালান করার আগে হাসপাতালে নেয় মেডিকেল,
ওইখানে
আমি 1 মাস 1 সপ্তাহ জেল খাটি।
ঘটনাপরাকে ছাড়া পান, এটা আপনার জীবনের দ্বিতীয় জেল ছিল আজ থেকে আড়াই বছর আগে। হ্যাঁ, সে প্রসঙ্গে আসি। তারপর
ভাইয়া এইখানে আমি থানায় দেওয়ার পর মেডিকেল চেক আপ করাই, তারা প্রেসক্রিপশন নেয় ওষুধ নেয় কিছু সরকারি ভাবে। আমি ভাবতেছি যে নিয়ে আবার বুঝি টর্চার করবো, তখন আমি গাইতে বসে বসে বলতেছি যে আল্লাহ আমার যদি এবার নিয়ে টর্চার করে আমার আর বাচ্চা রাখা যাবো না, আমাকে মরেই যাবো আমি। এমন পরিস্থিতিতে আল্লাহ রহমতে ভাইয়া তারা আর আমার টর্চার করে নাই, থানায় নেয় নাই, এখান থেকে আমাদের চালান করে দেয়। আমরা খুলনা যেখানে যাই আমাদের যাতে ওষুধ দেয়, ওষুধ ওষুধ খাইয়া ভাইয়া আমরা এক সপ্তাহ ভিতর আবার ছাড়া পাওয়া যায়। আমি একটু সময় সিদ্ধান্ত নিই ভাইয়া যে আমি কাজটা ছেড়ে দিব।
মার খাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেন
যে আমি আর যেহেতু বাঁচবো না এই মারি খেয়ে, কোথায় কখন কিভাবে লাশ হয়ে পড়ে থাকি, কে মেরে ফেলে দেয় আমার ফিরে আমার লাশ পাবে না, এই সব কথা চিন্তা করি। আবার আমার আব্বু আছে, আমার আব্বুকে কে দেখতে, আমার যদি কিছু হয়ে যায় তার চিন্তা করে ভাই আমি কাজটা ছেড়ে দেওয়ার চিন্তা করি। আমি আড়াই মাস বসে থাকি, বসে থাকি কি হবো ভাইয়া, আমার তো খাবার নেই, আমি হোটেলে খেতাম, তখন আমার কাছে টাকা না থাকে, আমার না খাওয়া থাকতো, এমন দিন গেছে ভাইয়া। আমি কাজে যদি না যেতাম বা কাজ না হতো আমার একদিনে মিস করে গেছি এই কাজে নামার আগে আমি এক সপ্তাহ রিক্সা চালাই। রিক্সা চালানোর সময় আমি রিক্সা চালাতে চাইতে আমি একটা চোরে খপ্পরে ফিরে যাই, চোরে আমার রিক্সাটা নিয়ে যেতে চাই, তো ওই রিক্সাটা যায় যেমনি হোক আমি দৌড়াই গিয়ে ধরে উদ্ধার করি। তারপর এদিক সমাজের আমাদের সে দেয় না। আর এই কাজে তো যখন আমি বসে থাকি, বসে থেকে আমি কোনো কাজের চেষ্টা করুন ভাইয়া, এখান থেকে আমি যে ঋণ হয়ে গেছি না আমার সব
কিসের ঋণে জানান এই সময়টা?
এই সময়টাতে ভাইয়া আমি যে বসে থাকি আমার একটা পকেট খরচ থাকে, তখন ভাইয়া এই যে আমি ট্যাবলেট খাই,
আমার
সাথে দেখতাম যে কিছু লোক আছে টেবিট খায় মাতামি করে, তা ওর সাথে আমি আস্তে আস্তে জড়িত হই আমার এক ফ্রেন্ডের সাথে। ওর সাথে জড়িত হওয়ার পর ও আনে খায়, তো বলে যে খেয়া দেখ না, আমি কি খেলে কি হয়েছে, খেয়া দেখ পিনিক হইব, আমি পিনিক
পিনিক,
হ্যাঁ নেশাকে বলা হয় পিনিক
পিনিক, ওকে
পিনিক হবে, আচ্ছা খাই। ওই যে রাইতে খেয়াল ঘুমাইতাম না ভাইয়া, আমার কোন হুশ থাকতো না, রাগে একটা মজা বাস, মানে কেমন হয়ে গেল মনে খবর পাওয়া যাবো না, এতটা অসুস্থ, মানে অসুস্থ বলতে এত অজ্ঞানের মতো থাকে। কয়েকদিন সকালে ঘুম ভাঙতো, খুব দেরি করে ঘুম ভাঙতো, ভাঙার পর আমি ওই দিনে কি করছি না করছি আমি পরের দিন তা বলতে পারবো না। এই পরের দিন শুনতাম হুশার পর যে আমি নাকি হেমুখে মাছ মুখে গেলে যাইছি,
আমরা যতগুলো স্টোরি এখানে এইভাবে রিভিল করেছি প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে আমরা দেখেছি যারা সাধারণত এই ধরনের কাজের সাথে জড়িত হন তাদেরকে ওই গ্রুপ থেকে এই নেশার সাথে জড়িয়ে ফেলা হয়। এই ধরনের নেশার সাথে জড়িয়ে ফেললে তাদের ইন্টারেস্টটা হচ্ছে যাতে কোনোভাবেই এই ধরনের কাজ থেকে তারা বের হয়ে যেতে না পারে, কারণ এই নেশার টাকা জোগাড় করতে হলে তাকে অবশ্যই এই পথেই কাজ করতে হবে। এই বিপথে কাজ না করলে সে যে পরিমাণ নেশা নিচ্ছে সেই নেশা সে নিতে পারবে না। সে কিন্তু চেষ্টা করেছিল আড়াই মাস বসে বসে থেকে, সে যেভাবেই হোক এই পথটা থেকে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু সে ঋণের দায়ে জর্জরিত, কারণ আড়াই মাসে তার প্রচুর ঋণ হয়েছে, তার নেশা করতে হতো এবং তার অন্যান্য যে কাজগুলো সে হোটেল থেকে খাবারটা কিনে খেত সেটা টাকা পর্যন্ত সে পাচ্ছে না, রিক্সা চালাবে তারও কোনো উপায় নেই কারণ মহাজন তাকে রিক্সা দেবে না, এবং তার শারীরিক যে অবস্থা প্রিয় শ্রোতা আপনারা যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওর দ্বারা কোনো হার্ডওয়ার্ক বা কঠিন পরিশ্রম সেটা সম্ভব না, কারণ নেশা ওকে একেবারেই জর্জরিত করে ফেলেছে। তাহলে এই ছেলেটি ঋণের জায়গাটা থেকে বের হবে কিভাবে? আমরা ফিরতে চাই আবার আব্দুর রহিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে আপনি আড়াই মাস বসেছিলেন এবং আপনি দেনার দায়ে জর্জরিত, কি পরিমাণ টাকা ওই মুহূর্তে আপনার ঋণ ছিল?
হ্যাঁ, আমার ঋণটা এইভাবে ছড়িয়েছে যে আমি একজনের কাছ থেকে আমি টাকা আনি 10,000 টাকা, তাকে আমার সপ্তাহে 3,600 টাকা এই শুধু সুদের টাকা দিতে হতো, লাভের টাকা,
মানে শুধু চক্রবৃদ্ধি যে সুদ,
জি
সেটা দিতে হতো,
জি। মাসিক হিসেবে পড়তে গেলে এই টাকাটা 12,000 বেশি দাঁড়াইতে,
এটা তো মানে একদম ভয়াবহ গলা কাটা ঋণ।
হ্যাঁ, গলা কাটা ঋণ না ভাইয়া, এই টাকা মানে এমন ভাবে মানে এর কাছ থেকে এর কাছে এনে দিচ্ছি, এই সুদের টাকা দিয়ে দিলাম, তো এর কাছে সেই চালানটা রইলো, আবার আরেকজনের কাছে আমি টাকা ঋণ হয়ে গেলাম। এভাবে আমি
একজনের কাছ থেকে ঋণ করে আরেকজনকে ঋণ,
আরেকজনের মানে সুদের টাকা দিয়ে শোধ করলাম, কিন্তু তারও চালানে 10,000 টাকা দিল, আর যার কাছ থেকে আমি ঋণ করে সুদের টাকা শোধ করলাম তার কাছে আমার আবার নতুন করে সুদের টাকা দিলাম, আবার ঋণ হইলাম, এভাবে আমার ঋণটা সরা যাবে। এমন করে আমি এই পর্যন্ত ভাইয়া কমসে কম 2,00,000 টাকা আমি এই পর্যন্ত তাদেরকে 8 থেকে 10,00,000 টাকা দিছি, তারপরও আমি তাদের কিছু লোকের কাছে এখনো আমি প্রায় 4-5 জনের কাছে 2 লাখ টাকার মতো ঋণ আছি।
আপনি 2 লাখ টাকার এগেনস্টে আপনি 10 লাখ টাকার মতো
দিয়ে দিয়েছি,
তারপরও আপনি 2 লাখ টাকার মতো ঋণ আছেন?
জি ভাইয়া।
এটা কত পার্সেন্ট, কত হারে ঋণ? এত
দেখে 1000 টাকা সপ্তাহে 100 টাকা চায়।
আচ্ছা, যদি আপনি না দিতে পারেন তাহলে পরবর্তী সপ্তাহে 1100 টাকার ঋণ দিতে হবে।
1100 টাকা থেকে 1200 টাকা দিতে হবে, তার সপ্তাহে 1300 টাকা দিতে হবে।
পরবর্তী সপ্তাহে আপনাকে 1000 টাকার জন্য 200 টাকা দিতে হচ্ছে। এইভাবে বাড়তে 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 মাস শেষে যদি 1000 টাকায় ওকে 400 টাকা দিতে হয় বা 500 টাকা দিতে হয়, ওটা যদি পরিশোধ করতে না পারে তাহলে পরবর্তী মাসে কিন্তু আমার এই সুদটা কিন্তু মূলের সাথে যুক্ত হয়ে যাবে। কারণ 1000 টাকার এগেনস্টে সে ঋণ শোধ করবে না, তখন ঋণ শোধ করবে সে 1500 টাকার এগেনস্টে। এই যে চক্রবৃদ্ধি হারে জিনিসটা যেটা বাড়ছে, এটা বাড়তে বাড়তে সময় ইনফিনিটি লেভেল চলে যায়। এবং এটাই হয়েছে ওর ক্ষেত্রে, যে ও 2 লাখ টাকা ঋণের এগেনস্টে 8 লাখ টাকা দিয়েও এখন পর্যন্ত 2 লাখ টাকা থেকে মুক্তি পায়নি। তারপর কি হলো?
তারপর ভাইয়া এইভাবে দিন তো ছড়া যায়। ছড়ানোর পর যখন ভাইয়া আমি ঋণের চাপে পড়ে যাই, তখন আমি যার সাথে কাজ করি তার সাথে আমার এলাকার সাথে আমার পালাতে হয়। আমি পালিয়ে যাই।
আপনি ঋণ করে কি করতেন? এই এই নেশাগুলো করতেন?
জি ভাই, ওই যে আমি বসেছিলাম আমার খাওয়া দাওয়া চাইতে, তো তখন বলুন
যারা নেশা করে তাদের কাছ থেকে কত যত ইচ্ছা আপনি নিতে পারেন। কারণ নেশা এমন জিনিস, ওখানে যদি বলে যে 1 লাখ টাকার জিনিসটা আপনাকে 50,000 টাকা দিতে হবে এক সপ্তাহের জন্য, সে শরীরের অত্যাচার সহ্য করতে না পেরে সে সেটা করবে।
আমার সামনে ভাইয়া ইয়াবা যেটা বলে ইয়াবা যে ইয়াবা আমার ঘরে বসে আমি যে মেয়ের সাথে সম্পর্ক করি তার 2টা সৎ মামা, তার সেই মামারা আমার ঘরে বসে আমার সামনে ইয়াবা টেবলেট খাইছে অথচ আমি খাই নাই। আমার ঘরে নিয়ে চাকু থুইছে, চা পাটি থুইছে, ছুরি থুইছে, কিন্তু অথচ আমি ওইটি ধরি নাই, আমি কখনো ওই দেয়নি জানি। কিন্তু এক সময় ইচ্ছা জাগলো, যখন আমি নিজে ত্যক্ত হয়ে গেলাম আর পারতাছি না এই ঋণের চাপে, তখন আমার এমন সিচুয়েশন ছিল তখন যদি আমাকে কেউ বলতো যে তোর এই ঋণটা আমি দিয়ে দিব, তুই ওই লোকটাকে খুন কর, তখন আমি ওইটা করতে প্রস্তুত ছিলাম। তারপরে আমার নিজে যে বিয়ে করছি, আমার যে ওয়াইফ আছে।
বিয়ে কবে করলেন আপনি?
গত বছরের 31 মাসে 12 তারিখে করছি।
একটা হচ্ছে যে এই তো একটা মরার উপরে খাড়ার ঘা ঋণ, তারপর আপনি বিয়ে করতে কেন গেলেন?
ভাইয়া বিয়েটা আমি সামাজিক চাপে পড়ে গেছি।
সামাজিক চাপ মানে?
সামাজিক চাপ মানে আমাদের এলাকাটা এমন, যে কোনো অনৈতিক কাজ ঘটে মাদক দ্রব্য যাই বলেন না কেন, তো ওই সমাজে আমি সম্ভবত একটা মেয়ের সাথে এটা নিয়ে অনেকেই কূটনীতি করে। কূটনীতি মানে আগে চলে কথা বলে। তো আমার ওয়াইফের সাথে যখন আমার সম্পর্ক, আমাদের সাথে চারপাশে কিছু লোক আমাদের আগে দিয়েছে কানাকুচি করে। কানাকুচি করা মানে কিছু অকল কথা বলে।
কত বছর যাবত লাভ করেছেন
মেয়েটাকে? আমি প্রায় 1.5 বছর লাভ করেছি।
ও জানতো যে আপনি এই কাজগুলো করেন?
জি জানতো।
সবকিছু জানার পরে আপনাকে লাভ করেছে?
জি লাভ করেছে।
তারপর
তার ভাইও এই কাজ করতো?
তার ভাইও এই কাজ করতো। বিয়ে করলেন কিভাবে?
বিয়ে করলাম চারপাশে কত সাধারণ যে ওর মেয়ের সাথে এইটা করছে ওটা করছে, এই কথাটা শুনে আমার সহ্য হতো না।
কত বছর বয়সে বিয়েটা করলেন?
ভাইয়া আমি বিয়ে করছি আজকে মানে 10 মাস হবে সামনের বারো তারিখে।
আপনার ওয়াইফের বয়স কত?
আমার ওয়াইফের বয়স
18 বছর বয়স। আপনার ওয়াইফ কি পড়াশোনা করতো?
জি পড়াশোনা করতো, কিন্তু ও অদ্ভুতের জন্য চাকরি করতো, পড়াশোনা ছেড়ে দেয়।
অদ্ভুত রকমের একটা ব্যাপার হচ্ছে প্রিয় শ্রোতা, এই যে মানুষগুলো যারা আমাদের সমাজ এভাবে নিগৃহীত, যারা আমাদেরকে ভালো থাকতে দেয় না এবং ওরা নিজেরাও ভালো নেই, ওরাও একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের মতো বেঁচে আছে এই সমাজে। এবং একটা কথা আছে রবীন্দ্রনাথের, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে সামনে যেতে দেবে না, সে তোমাকে পেছন থেকে টেনে ধরে রাখবে। এই মানুষগুলো আমাদেরকে সোসাইটিতে পেছন থেকে টেনে ধরে আছে, কিন্তু এদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এদের যে অর্থনৈতিক অবস্থা, এদের প্রতি সামাজিক ন্যায় বিচার, সেটাও কিন্তু এদেরকে বাধ্য করছে এদের আজকের এই অবস্থার জন্য। আমরা কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে পারি না এই পরিস্থিতিগুলোকে। আমি একটু জানতে চাই যে আপনার মাথায় যখন এত ঋণের বোঝা, আপনি কি বুঝতে পারছেন যে সেই মুহূর্তে বিয়ে করা মানে আরেকটা দায়িত্ব, লম্বা একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব আপনার মাথার উপরে এসে পড়ে? সে কথাটা বলার মতো আপনার উপরে কেউ ছিল?
হ্যাঁ বলছে আমার আব্বা, না বলছে আমার আব্বাকে জিজ্ঞেস করার পর। তখন আমি ওকে বলি যে দেখো আমি যেহেতু ঋণ আছি তো আমি তোমাকে 1 বছর পরে বিয়ে করি। আমি বিয়ে করে ওদিক নিয়ে নেই সামাজিক চাপে, যেহেতু লোকজন কানাফুসি করতেছে। ও সিনেমা বললো আম্মা, আমার শাশুড়ি বললো যে দেখো কানাফুসি করতেছে, তোমার বিয়েটা করে ফেলো, বিয়ে করে না তুমি খাওয়াও না, তুমি আমাদের বাসায় রেখে দিও। আমি বললাম যে দেখো 1 বছর পরে বিয়ে করে আমি যদি পারি কাজটা করে ঋণ তিন দিয়া কাজটা সাহায্য দিই, অথবা ঋণ তিন কমে যে তুমি ঋণ আছি 1 বছর পরে বিয়ে করো। তখন ও মানে অন্যরকম হয়ে যায় যে না বিয়ে করতে হবে। ও 1 না 3 দিন না খেয়ে থাকে এই বিয়েটা করবো না শুনে, তখন আমি ওকে নিজে গিয়ে খাওয়াই আর আমার বাধ্য হয়ে এই বিয়েটা করতে পারে। ভাই আমি যে বিয়ে করছি কিন্তু আমি একটা মিষ্টি কাউকে খাওয়াতে পারি না, আমার ফ্যামিলি থেকেও না।
ওর চাপে পড়ে হোক এবং ও ওর পরিবারের চাপে পড়ে হোক, সমাজের চাপে পড়ে হোক, পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক, আপনি বিয়েটা করলেন। এবং আপনি বলছিলেন যে আপনার সম্বন্ধী সেও আপনার মতো এই এই পেশাতে জড়িত
আমার আগে থেকে।
এটা একটা ফ্যামিলি বিজনেস বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি বিজনেস। আমি প্রিয় শ্রোতা এই পর্যায়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে যে আজকের এই পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের আব্দুর রহিমের স্ত্রী সীমা উপস্থিত ছিলেন। সীমা পুরো যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো শুনেছে। তো সীমাকে এই পর্যায়ে আমি আমার অনুষ্ঠানে একটু ইনক্লুড করতে চাই। সীমার কাছ থেকে আমরা কিছু না কিছু জানবো ওর জীবনের অপ্রিয় সত্য সম্পর্কে। আচ্ছা সীমা, আপনি তো আপনার হাজবেন্ড সম্পর্কে জানেন যে ও এই ধরনের কাজের সাথে জড়িত আছে, একবারে শুরু থেকে জানতেন?
শুরু থেকে জানতেন।
তো জানার পরেও আপনি ওকে কেন লাভ করলেন? আপনি তো আপনার ভাই সম্পর্কেও জানতেন, কবে জানেন আপনি এটা?
আমার ভাইয়ের সম্পর্কে আমরা আগে জানতাম না, যখন ওই কাজে নামে তখন আমরা জানতাম না, প্রায় এক বছর পর আমরা জানছি।
আর এটা তো নিশ্চয়ই ওকে জানার আগে আপনি জেনেছেন যে এই ধরনের বিজনেসের সাথে আপনার ভাই জড়িত। তারপরে আপনার ভাইকে আপনারা ভালো চোখে দেখতেন? আপনার ফ্যামিলির জায়গা থেকে কি ভালো চোখে দেখা হতো তাকে?
দেখা হতো মানে মায়ের মন তো বলা যায় না, মায়ের মন কেমন।
আপনি কিভাবে দেখতেন তাকে?
আমি ভাইয়ের মতনই দেখতাম।
আপনার খারাপ লাগেনি যে আপনি জানেন যে আপনার ভাই?
খারাপ লাগতো যে ভাই এই কাজ করে, কিন্তু খারাপ লাগলো বলতে পারতাম না।
আপনি যখন এটা প্রথম জানলেন আপনার ভাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত, তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স প্রায়
8-10 বছর। এখানে বয়সের কথা এই জন্যই বলছি প্রিয় শ্রোতা, 8-10 বছর বয়সে জাজমেন্টের ব্যাপারটা আসে না, ভাই তো ভাই রক্তের সম্পর্কে। তো আপনি দেখাতেন 8-10 বছর বয়সে, তারপরে আপনি যখন ওকে লাভ করলেন তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স প্রায় 14 বছর।
14 বছর, তার মানে আপনি বলা যেতে পারে 4-6 বছর আপনার ভাইকে এই অবস্থায় দেখেছেন। দেখার পরে তারপরেও গিয়ে আপনার হাজবেন্ডকে আপনি লাভ করেছেন, জানার পরেও আপনি লাভ করলেন তাকে, কেন করলেন?
তার ভালোবাসা দেখে হার মানছি।
তার ভালোবাসা দেখে আপনি হার মেনেছেন, কি ভালোবাসতেন আপনি ওকে? আমি একটু শুনি, রহিম কি করেছিলেন ওর জন্য?
ভাইয়া ওকে যখন আমি প্রথম দেখি, আমি ওর ভাইকে দিয়ে তার অফারটা পাঠাই যে তারেক ভাই আমি আপনার বোনকে পছন্দ করি। তো তখন সে রাজি হয়,
তার সাথে
রাজি ছিল যে তার বোনের ওর সাথে প্রেম করবে, ও প্রেম করবে ওর সাথে, কিন্তু ও রাজি মানে সে রাজি ছিল কিনা জানি না, ও আরেকটি ছেলে তার ওর সাথে লাভ করতে চেয়েছে।
আপনি কি করলেন ওর সাথে যোগাযোগটা বা কমিউনিকেশন রাজি করালেন কিভাবে?
আমি রাজি করে ওর ভাবিকে দিয়ে ওর ভাবি ফোন করে ওকে আনাই, আনানোর পর আমি দেখি কথাবার্তি বলি, তো ও ফার্স্টে সিরিয়াসলি নেয় না, ও যে বললো 4 বছর আমাদের সম্পর্ক, এখন তো 18 বছর হোক, 14 বছর ওর সাথে লাভ, 4 বছর হবে তো ওর সাথে আমার জিনিন প্রেম হয়েছে, আপনার লাভ হয়েছে 1-1.5 বছর। কিন্তু ও হ্যাঁ আসি এই সেই, কিন্তু মন থেকে না এই আর কি, তখন ও আমার দেখলো যে আমার আগ্রহ প্রেমের প্রতি।
সীমা আপনার ফ্যামিলি জানে মানে আপনার পক্ষ থেকে জানে যে জামাই এই কাজগুলো করে, এগুলো কি জানে বাবা মা?
হ্যাঁ এই কাজগুলো জানে।
আপনার ফ্যামিলিটা জানে, আব্বাম্মাটা জানে?
জানে, কিন্তু জানার পর আমার বাপ মা রাজি ছিলেন, ওর কাছে দিয়ে দাও তো আমার বাপ মা রাজি ছিলেন।
ওকে,
মানে অনেক আমার অনেক তর্তর্ক সঙ্গে।
আপনার বাবা কি জানে যে ও 5 বার এভাবে পাবলিকের হাতে মার খেয়েছে, লোকজনের কাছে মার খেয়েছে?
না এসব জানে না।
এসব জানে না? আপনি জানেন এটা?
এটা আমি জানি, কিন্তু 5 বার কিংবা এসব জানতাম না।
2 বার ও জেল খেটেছে এটা জানেন আপনি? এবং এই ধরনের কাজের জন্য আপনার হাজবেন্ড যে কোনো মুহূর্তে পাবলিকের হাতে একটা অপরাধের শিকার হয়ে মারা যেতে পারে, এরকম একটা দুর্ঘটনার শিকার হতে পারে, এটা আপনি জানেন?
জানি।
আপনার কাছে কেমন লাগে, আপনার ফিলিংসটা কি?
খারাপ তো লাগতেই পারে যে আমি এই কাজ করি।
আপনি কি করেন আপনার জায়গাটা থেকে, আপনি কি করেন ওকে, ওকে আপনি কি বলেন এই কাজগুলোর জন্য? আপনি কি ওকে কখনো না করেন বা আপনি কি উৎসাহ দেন এই কাজগুলো করার জন্য?
না।
কি বলেন আপনি?
আমি ওকে না করে যে এই কাজটা ছেড়ে দেবো, তো বলে যে আপনি যদি কাজ ছেড়ে দিই তো পাওনা ধরো আমার ধরব।
কত টাকা পাওনা আছে?
প্রায় 1.5 লাখ টাকা তো হবে,
1.5-2 লাখ টাকা। ওটা সেও একটু আগে বলছিল। কি করে এটার জন্য পাওনা ধরো? আপনাদের বাড়িতে আসে?
এখন বাড়িতে আসে কি বলতে কি, যে মানে এখন আমরা অন্য জায়গায় আছি, পাওনা দেওয়ার সাথে আমরা অন্য জায়গায় আছি।
পালিয়ে আছেন?
পালিয়ে বলতে
তাহলে
মানে কিছু পাওনা তার জানে যে আমরা কই আসি, যেমন অনেকে দূরে থেকে ঋণ দিতে আসি।
মানে কি বলা ভাই, যাদেরকে টাকা দেওয়া হচ্ছে দুটা পাওনা দেওয়া, মানে দুটা পাওনা তো একটা পাওনা দেওয়া জানে যে আমি কোথায় আসি, যে আমাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আমার পাটু ফাটা ফেলছে, আবার আমাকে তেলের সাথে বাইঠা মেইন রাস্তা দিতে আমার বাড়ির ঘেটের সামনে আমাকে চিৎ করে ফেলে রাখছে, রদ দিয়ে বাড়ি মেরে আমার পা ফাটা ফেলছে।
এটা কি বিয়ের পরে?
না এটা বিয়ের আগে, সেই দৃশ্যগুলো আমার ফ্যামিলি দেখতেছে।
আমার স্ত্রী
গিয়ে আমার আনছে।
কি দেখলেন আপনি সীমা?
ওনারা যে মাস্টার আমি দেখিনি কে মানে উনিও বলেন এই কাজে আমার যাইতে তাহলে পানাদারে চাপে বসে যেতে বোরান মানে পানাদার আমার ফোন দিচ্ছে যে তোমার হাজবেন্ড কোথায় থাকে তো আমি বলছি আমি মানুষে থাকি আমার হাজবেন্ড অন্য জায়গায় থাকে তারপরে বললো তোমার হাজবেন্ড কি টাকা দেবে না আমি হ্যাঁ দেবে দেবে না টাকা দেবো তো নিজ তারপরে তো দিতে হবেই পরে বলছে আমার যে তুমি আসে আমার সাথে দেখা করে যাও তোমার হাজবেন্ডের ব্যাপারে তো আমি বলছি আমি দেখা করবো কিছুর জন্য আমার হাজবেন্ডে দেখা করবে আমার দেখার কোনো প্রশ্ন নেই তো আমার কথার কারণে আর কি ওনারা বেশি একটি করছে পানাদারের সাথে আমি একটু ইডিয়া কথা বলছি তো তার জন্য
বেশি মারছে তো এই যে মারলো পাবলিকলি যখন মারে হাজবেন্ড তো স্ত্রীর সম্মানের জায়গা মানে আপনি তো সেটা ফিল করেন না যে প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী হচ্ছে সম্মান তো যখন আপনি দেখেন যে আপনার পাবলিকলি আপনার হাজবেন্ড এভাবে কিছুদিন পরপর মারের শিকার হচ্ছে লোকজন তাকে সম্মান দেয় না তখন আপনার কেমন লাগে ফিলটা কি হয় একদম টু বি অনেস্ট আপনার জায়গা থেকে আপনি যেটা ফিল করেন সেটাই বলবেন
খারাপ খারাপ লাগে যে আমার স্বামীকে অন্যজন মারবে কি কিসের জন্য কিংবা আজকে আমার স্বামীর পরিস্থিতির কারণে হচ্ছে যত সব পানাদাররা যেমন ও ওই কাজ করতে বিদায় ওরা সবাই টাকা দিচ্ছে কিন্তু এই জিনিসটা ভাবে নাই কেন যে ও এখন ছোট কি দেখে আমার টাকা দিই আর ফ্যামিলি পক্ষ থেকে কেউ আসে নাই কাজে আমি টাকা দিই কিংবা হ্যাঁ দাও কেউ এই কিছু বলেনি কেন তো সবাই দিচ্ছে টাকা নেবে যে এই কাজ যেহেতু করে তো দেই আজকে যে ওরা 500 দিই তাহলে আমি ওর থেকে 2000 টাকা পাবো এইভাবেই আর কি লোক দিচ্ছে ওর পরিস্থিতির কারণে একমাত্র
খাবারে মেশাচ্ছে তারা এক ধরনের লোভী যারা স্যাকারিনটাকে দোকানে নিয়ে বিক্রি করে বেশি টাকা নিবে তারা এক ধরনের লোভী ও যাদের কাছ থেকে নেশার জন্য টাকা নিচ্ছে এবং সেই টাকার জন্য যারা বেশি বেশি ইন্টারেস্ট দিচ্ছে তারা এক ধরনের লোভী এই লোভে লোভে যে সমীকরণ গুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যে সম্ভাবনাময় তরুণ যে সম্ভাবনাময় একটা জীবন প্রত্যেকটা মানুষই সমাজে সম্ভাবনাময় সেই সম্ভাবনাময় আব্দুর রহিম হয়তোবা ধীরে ধীরে এভাবেই নিঃশেষ হয়ে যাবে দেখুন সমাজ তাকে শোষণ করছে পরিবার তাকে শোষণ করছে বন্ধু বান্ধব তাকে শোষণ করছে এবং শেষ পর্যন্ত সে ধরা খেয়েছে মেডিসিনের কাছে মেডিসিন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ড্রাগ আপনি জানেন ও ড্রাগ অ্যাডিক্ট ও যে মাদক নেয় এটা আপনি জানেন ও যে ঘুমের ট্যাবলেট খায় এটা আপনি জানেন আগে জানতেন মাঝখানে জানতেন না
মানে ও শুরুতে তারা মানে ফার্স্ট খেয়েছে ঠিক আছে পরে তার
খাওয়া ভাইয়া আমি আজকে 3 বছর হয় আমি এটা খেতে
খাই না
আপনি শিওর আপনি ছেড়ে দিয়েছেন
আমি এটা ইনটুটা দিয়ে ছেড়ে দিছি এখন যদি কোনো বিয়ে পার্টি হয় একটু মদ খাবো নয়তো বিয়ার খাবো এই নয়তো আমার সিগারেট রেকমেন্ডেশন
কিন্তু সিগারেট তো একটা হ্যাঁ
হ্যাঁ সিগারেট
একটা কোন সিগারেট খান আপনি
সিগারেট আমি আগে দৈনিক 1 প্যাকেট খেতাম এখন আমি দৈনিক 5 থেকে 6টা খাই
কিন্তু আপনার চেহারা যেটা বলছে আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার কাছ থেকে
জি না ভাইয়া আমি এখন আর কোনো ড্রাগসের ভিতর নেই
শিওর আপনি আপনি শিওর আপনার হাজবেন্ডের কাজকর্ম করার ক্ষমতা স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের যে ক্ষমতা সেগুলো সে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে ওকে আপনি কি ফিল করেন আপনার সংসারটা কেমন দেখতে চান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওর কোন জায়গাটা আমি পরে আসছি আপনি আপনি থাকেন না মেয়েদের একটা মেয়েদের কিন্তু সংসার নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নের জায়গাটা কেমন
আমার স্বপ্ন কেমন আমার স্বামী ভালো কাজ করবো আমার ছেলে মেয়ে বড় গলায় কথা বলতে পারবো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তারপরে সুন্দর একটা ছোট পরিবার থাকবো আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই ও এই কাজ ছেড়া দেখ আমার কোনো আপত্তি নেই দিনে না দিন খান তার জন্য কোনো
এই ঠকবাজি টাকাগুলো নিয়ে এসে যখন আপনাকে দেয় আপনার কেমন লাগে
খারাপ লাগে মা শুধু দেয় না টাকা জমা দেয় মাথা গাম পায়ে ফেলা হয়েছে আমার টাকাটা দিত তাহলে হয়তো আমার আনন্দ দিতে লাগে
বলেন এবার আপনি আপনি কি বলতে চান
কি বলবো ভাই আমি যে মাথা ঘাম পাইছে দেয় টাকা আনবো সৎ পথে আমার তো সে পরিস্থিতি নাই আমি যদি সৎ পথে আমি 200 টাকা ইনকাম করি 200 টাকা দেয়া আমাদের দুজনের সংসার চলে যাবে একদিনে বা দুই দিনে চলে যাবে কিন্তু ভাই আমার যে সপ্তাহ শেষে 5 থেকে 10-15 হাজার টাকা পানাদারকে দিতে হইতেছে ওই টাকাটা আমি কোথায় পাবো আর ওই টাকাটা না দিলে যে আমার প্রতি টর্চার শুরু হইব ওই টর্চারটা তো অন্য কি পাইবো না আমার শরীরে দুটো দিয়ে যাইব ভাইয়া এখানে আমার তো করার কিছু নেই আমি তো পরিস্থিতি শিখা
নাও কাম টু দ্য সলিউশন এবার আপনারা বলেন যারা লাখ লাখ শ্রোতা আমাদেরকে শুনেছেন কজন পারবেন এখানে অনেক বড় বড় লেকচার শুনেছি ফেসবুকে রীতিমতো ওকে নিয়ে গালমন্দ হচ্ছে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ওর অনেক ক্ষুদ বের করার চেষ্টা করছেন অনেকে অনেক বেশি পরিমাণে ওর উপর অ্যাটাকিং হচ্ছেন তাদেরকে একটু বলি পারবেন ওকে বিশ্বাস করে এই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসতে সেই জায়গাটাই আমরা সবাই নিলাম সো বাধ্য হয়ে আমরা শেষ পর্যন্ত হয়তোবা আব্দুর রহিমকে একদিন রাস্তায় মরে পড়তে থাকতে দেখবো আমরা আব্দুর রহিমের জন্য আজকের এই অনুষ্ঠানটা করিনি আমরা করেছি এই কারণে যে সমাজে যাতে আর কোনো আব্দুর রহিমের জন্ম না হয় আমাদের জেবিএসপির মোটো সবসময় এরকম থাকে যে একজন আব্দুর রহিমকে দেখিয়ে দিয়ে লাখ লাখ আব্দুর রহিমকে সচেতন করা যে এই রাস্তায় হেঁটো না, কারণ এই রাস্তা খুবই দুর্বিষহ, এখান থেকে বেরোতে পারবে না। এবং একই সাথে যারা আব্দুর রহিম হয়ে মাঝপথে আছেন তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, যদ্দূর করেছো এনাফ, কারণ এটা তোমাকে একসময় শেষ করে দেবে। দেখুন, ওর সামনে এখন একটা সুন্দর স্বপ্ন আছে, ওর কিন্তু শাস্তি ভয়াবহ, কারণ ও জানে যে আমি একটা অনিশ্চয়তার পথে যাচ্ছি। ওর কিন্তু ঘরে প্রিয়তম স্ত্রী আছে, নিশ্চয়ই একটা সন্তানের স্বপ্নও আছে। আপনাদের কি কোনো সন্তান হয়েছে এখন পর্যন্ত?
হয়নি,
10 মাস বিয়ে হয়েছে, সুতরাং পরিকল্পনা কি আছে বা এরকম সম্ভাবনা কি আছে?
পরিকল্পনা আছে, আমি যদি ঋণ শোধ করে দিতে পারি, নিজের দ্রুত ঋণ শোধ করে দিবো, আমি সেই দিনে ভালো হয়ে যাবো, পাঁচ বছর আমার সঙ্গে পেরে আমি ভালো কাজ করবো, ওই সময় আমি সন্তান নেওয়ার ইচ্ছা দেখছি যে তখন যেন আমার সন্তানকে কেউ বলতে না পারে যে তোর বাপে চোর, তোর বাপে সিটার, তোর বাপে সিটাই করে টাকা আনে, তুই বড় কথা কিভাবে বলিস? দেখা গেছে ও আমার ছেলে আনার থেকে যেমন আমার বন্ধু বান্ধব হাঁটতেছে, ওর বাপ মা বলতেছে তুই এই সিটার চোরের সাথে হাঁটিস না, তখন তা আমার বন্ধু ছেলে, আমার ছেলে যখন হবে আমার বন্ধু তার বন্ধু বান্ধব বলবে আমার ছেলে বন্ধু বান্ধব যে তোর বাপে তো চোর, তোর সাথে আমরা হাঁটবো না, তখন আমার ছেলের কাছে আমার জবাবদিহি কি থাকবে, আমি আমার ছেলেকে কি বলবো? তাই আমি চাচ্ছি যে আমি যত তত সম্ভব আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি যেন ঋণ দিয়ে এই কাজটা ছেড়ে ভালো হয়ে যেতে পারি, তখন আমার পরিকল্পনা আছে আমার ছেলে সন্তান বা ভবিষ্যৎ নিয়ে, তার আগে আমার জীবনটাই অনিশ্চয়।
আমি আব্দুর রহিম কখনোই আপনাকে বলবো না যে আপনি যে পথে হেঁটে ঋণ শোধ করতে চাচ্ছেন সেই পথে আপনি হাঁটেন। আমি যদি আজকে আপনাকে যারা ঋণ দিয়েছে তারা যদি অনুষ্ঠানটি শুনে থাকে, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, ভাই একটা মানুষকে ভালো হওয়ার সুযোগ দিলে কিন্তু আল্লাহ আপনাকে অনেক অনেক দিক থেকে হেল্প করবেন, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই ধর্ম বিশ্বাস করেন। আপনারা ওর কথা আজকে শুনেছেন, একটা মানুষকে কি ভালো হওয়ার সুযোগ দেওয়া যায় না? যারা ওকে ঋণ দিয়েছেন তারা কি ওর ঋণের জায়গাটাকে মাফ করে দিতে পারেন না? শুধুমাত্র মূলধনটুকুই নিন ওর কাছ থেকে, ওকে একটু ভালো হওয়ার সুযোগ দিন, ওকে আর অন্যায় পথে না যাওয়ার সুযোগ দিন, দিন না ওকে সুযোগ। বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, ওকে সৎ পথে উপার্জন করে ও যতটুকু পরিমাণ পারে আপনাদেরকে শোধ করতে ততটুকুই শোধ করুক, একটু সুযোগ দিন একটা মানুষকে ভালো করার জন্য। জীবনে তো অনেক ঋণ নিয়েছেন, অনেক সুদ নিয়েছেন, একটা মানুষকে সুযোগ দেওয়া যায় না? আমি তাদের জন্য এতটুকু বলতে পারি। আর আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি তাদেরকে গিয়ে কথাগুলো বারবার বলুন যে আমি ভালো হতে চাচ্ছি, আমাকে একটু সুযোগ দাও।
ভাই এই কথা কে শুনে না, তারা মানে না, তাদের প্রয়োজন টাকা, তারা যদি টাকা পায় তাহলে তারা শান্তি, টাকা পাবে। এখন যদি আমি আমি তো দেখা করতে যাবো, দূরের কথা ভাইয়া, আপনি তো বলছেন তাদের গিয়ে এই কথাটা বলতে, তারা যদি আমার খোঁজ পায় তা আমাকে নিয়ে এবার হয়তো একটা আপনাদের একটা পাও ভেঙে দিবে, এটা আমি শুনছি।
ওকে, স্পিচলেস, আই হ্যাভ নাথিং টু সে, আমি আসলে কিছুই বলতে পারি না, কি বলবো? আমার কিছু কি বলার আছে? যারা এতক্ষণ শুনেছেন তারাই বলুন, আমার কি কিছু বলার আছে, আমি কি কিছু বলতে পারি? ওকে, আমাকে একটু বলুন তো আপনি এখানে কেন আসলেন?
হ্যাঁ আমি এখানে আসছি, আমি যে সিটিটা করছি সমাজে অনেক মহিলাকে ধোকা দিচ্ছি, হ্যাঁ আমি এখানে আসার কারণ জানেন যে ধোকাটা দিচ্ছি, এই ধোকাটার কারণে দেখা গেছে কোনো যুবতী মহিলার সংসার ভেঙে গেছে, অথবা অনেকজন অনেক অভাব কষ্টে আছে, তাদের সংসার ভেঙে যেতে পারে, অথবা দেখা গেছে একজন আরেকজনের জিনিস পেরে এসছে, তখন সে তার কাছে কে ভাবে জবাব দিয়ে করবো, এ নিয়ে ঝগড়া হতে পারে, একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিতে পারে এই কথা শুনে, তোর জিনিস কোথায় এই সেই, বা তাদেরকে মারতে পারে। আমার চোখের সামনে আমি একদিন কাজে গেছি, আমি আর কাজ করিনি কিন্তু অন্য এক গ্রুপ করে গেছে গা, আর সেই মহিলা কামতাছে, অথচ বুড়া চাষা সেই মহিলাটাকে ছুটিতে বাড়ি নিয়ে ছুটি ভেঙে ফেলছে, অথচ কি কারণে আমাদের এই কাজের কারণে যে আমরা যে ধোকা দিয়ে তার কাছ থেকে জিনিস নিয়ে গেছি এই যে এই কারণেই তো। তো ভাইয়া আমি চাচ্ছি আমাদের ধোকা পরে যেই সব মহিলারা এই সমাজ থেকে এই ধোকা পেয়ে আপনাদের জিনিস বহুমূল্য জিনিস হারাচ্ছেন বা বাসা থেকে টাকা আনছেন, ভাইয়া ব্যাংকেতে টাকা উঠা দিতেছে, এমনকি যদি একটা ছেলে চায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে সেইটাও রাজি হইব, তার সাথে শারীরিক সম্পর্ক করতে সে রাজি হইব, সে এতটা লোভী বা এতটা লোভে পড়ে, তখন এই দোষটা কার থাকে? লোভে পড়ে যে তার সাথে, আর যে দোষটা এই দোষটা তারও থাকে যে লোভে ফেলায় তার, দুজনে ভাই সবাই মানে সমান দোষ যেহেতু। তো আমি চাইতেছি যে আমাদের এই ধোকাটায় আর কেউ পড়েন না, আপনারা খুব সচেতন থাকেন, যদি কখনো দেখেন যে এমন ছেলে আপনাকে বলতেছে আপনি পরপরই মানে সম্পূর্ণ শিওর হন যে ওই যে কথাটা বলতেছে এটাকে সত্য না মিথ্যা, যদি আপনার পরিচিত কেউ থাকে আপনারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাদেরকে ডাক দেন, জিজ্ঞেস করেন যে আপনারা তাদের কে কে ডাক দেন, আপনার পরিচিত কাউকে ডাক দিলে আমাদের মতো গ্রুপ অথবা আমরা পালিয়ে যাবো আপনার কাছ থেকে, আপনি এই ধোকার মাঝে পড়বেন না।
ওর ঋণ এখনো 2 লাখ টাকা প্রিয় শ্রোতা, ও এখনো এই জায়গাটার মধ্যে আছে, ও লাখ লাখ মানুষকে সচেতন করে দিয়ে ওর যে বিজনেসের মার্কেট সেটা কিন্তু কঠিন করে ফেলেছে, কারণ ওর ভেতরে একটা মানবিক সত্তা আছে। আর যারা তো ওকে গালি দিয়েছেন তাদের ভিতরে আমি একটু একটু প্রশ্ন করতে চাই, তারা কোন মানবিক সত্তা নিয়ে ওকে গালি দিয়েছেন? যাই হোক, আমরা ইতি টানতে চাই আজকের এই যাহা বলিব সত্য বলিব। আব্দুর রহিম এবং আব্দুর রহিমের স্ত্রী সীমা, তাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা, অনেক মানুষকে তারা আজকে সচেতন করেছেন। এবং মোরাল অব দ্য স্টোরি ইজ লোভে পাপ, পাপে মৃত্যু। এ পর্যায়ে আমরা আমাদের যিনি বিশেষজ্ঞ পুরো অনুষ্ঠানটি শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, তার কাছে আমরা যাচ্ছি, তিনি ফোনে রয়েছেন। অনুরাগ চাকমা, আপনি তো পুরো অনুষ্ঠানে শুনলেন, তো আপনার কি বলার রয়েছে?
আমি ক্রিমিনোলজির যতগুলো লিটারেচার পড়লাম, আমার মনে হয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে জিনিসটা আমাদের সামনে দেখে উঠে সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো সোশ্যাল প্রবলেম বিরাজ করতেছে, যে সমস্ত সোশ্যাল প্রবলেমের কারণে কিন্তু অনেক মানুষ ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এবং অনেক গবেষণা, যেমন 2008 সালে পুলিশ ডিপার্টমেন্টের একটা রিসার্চ হয়েছে, সেখানেও বলা হয়েছে বাংলাদেশে যারা জুভেনাইল ডেলিনকুয়েন্সি এবং জুভেনাইলদের মধ্যে আত্মরোহিন কিন্তু এক্সেপশনাল না, এবং যার বয়সটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম 18 থেকে 20 বছর, সে হচ্ছে জুভেনাইল। এবং তার মতো অনেক জুভেনাইল বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ, এবং এর পিছনে অনেকগুলো কারণ 2008 সালের পুলিশ ডিপার্টমেন্ট এই গবেষণায় বেরিয়ে আসছে। তার মধ্যে একটা হচ্ছে ডিভোর্স ফ্যামিলি। আমরা জানি ফ্যামিলিতে যখন বাবা মাদের মধ্যে চক্রাজাতি পরিমাণটা বেড়ে যায় এবং একটা পর্যায়ে হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত ফ্যামিলি সন্তানদেরকে সুপারভাইজ করার জন্য কোনো গার্ডিয়ান থাকে না, এবং এই যে ল্যাক অফ গার্ডিয়ানশিপ এটিও কিন্তু একটা অন্যতম বিষয় যে বাংলাদেশের আব্দুর রহিমের মতো জুভেনাইলদের ক্রিমিনাল হওয়ার পিছনে। আরেকটা বিষয় আমি যা শুনলাম, মানে আব্দুর রহিমের জীবনের কাহিনী শুনে সেখানে মনে হয়েছে বাংলাদেশে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে ক্রিমিনালিটি রেট বাড়ার পিছনে দায়ী, সেটা হচ্ছে পভার্টি। এবং আপনারা খেয়াল করছেন আব্দুর রহিমের বাবা সে কিন্তু একজন পঙ্গু লোক যার কোনো ইনকাম নেই, এবং এই ধরনের একটা পভার্টি অবস্থায় আব্দুর রহিম যখন স্বপ্ন দেখল নাচ শিখবে এবং এই ডান্স শিখার জন্য তার যে একটা ফি দিতে হবে, তার যে একটা এক্সপেন্স দরকার, মানে সেটিকে ফুলফিল করার জন্য তার কিন্তু একটা ইনকাম সোর্স দরকার, এবং এই ইনকাম সোর্সটা সে যখন ম্যানেজ করতে যায় সামহাও, তখন কিন্তু সে, আমরা শুনতে পেলাম, সে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হয়ে যায়। তো আমি সেজন্য মনে করব যে বাংলাদেশের ক্রিমিনালিটি যে রেটটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, তার পিছনে হচ্ছে ডিভোর্স ফ্যামিলি এবং পভার্টি, তারপর হচ্ছে সোশ্যাল গার্ডিয়ানশিপ, এই সমস্ত ফ্যাক্টর গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে রোল প্লে করতেছে। আমি সেজন্য বলবো আমাদের এই বিষয়গুলো বর্তমান সময়ে ভেবে দেখার যথেষ্ট উপযুক্ত সময় হয়েছে। তারপরে আমি যে জিনিসটা বলবো যে এখানে হচ্ছে সে পরে কিন্তু উপলব্ধি করতে পেরেছে সে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সে পারফর্ম করতেছে, কিন্তু সে ব্যাক করতে পারতেছে না নর্মাল লাইফে, এবং তার প্রধান কারণ হচ্ছে সে অনেক, মানে ঋণগ্রস্ত হয়ে যায়, অনেক মানুষকে তার টাকা পয়সা দিতে হবে, এবং সে যখন এগুলো ম্যানেজ করতে পারতেছে না সে এখন বিয়ে করে পলাতক অবস্থা। তো এই জায়গাতে হচ্ছে আমাদের আরেকটা ব্যবস্থা রাষ্ট্রের নেওয়া উচিত, সেটা হচ্ছে পুনর্বাসনের যে ব্যবস্থা। পুনর্বাসন অর্থে মিনিংটাকে যদি আমরা ডিফাইন করি যে তাকে হচ্ছে চাকরির ব্যবস্থা করে দেওয়া, সে যাতে লিগ্যাল ওয়েতে ইনকাম করতে পারে এবং তার ইনকাম থেকে তার যে ঋণ সেটি সে পরিশোধ করতে পারে। দুই নম্বর হচ্ছে একটা ক্রিমিনাল যখন নর্মাল লাইফে ব্যাক করে তখন তার জীবনের জন্য মুখ্য ভূমিকা পালন করে যে তার জীবনের নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা, কারণ সে ক্রিমিনাল লাইফ থেকে নর্মাল লাইফে ব্যাক করার পরে তার ভিতরে কিন্তু একটা ইনসিকিউরিটি থেকে যায়, এবং রাষ্ট্রের উচিত, সমাজের উচিত তার জীবনের নিরাপত্তা বিধান করা। তিন নম্বর হচ্ছে একটা মানুষ যখন ক্রিমিনাল লাইফ দীর্ঘদিন ধরে সে ডিল করছে তখন কিন্তু তার ভিতরে অনেকগুলো হচ্ছে আফসোস এবং মাঝে মাঝে সে ফ্রাস্ট্রেশনের মুখোমুখি, তারপরে তার বিভিন্ন ধরনের ফিলিংস এবং মেন্টাল যে কন্ডিশন গুলো তার ভিতরে কিন্তু অটোমেটিক্যালি উদয় হবে, এবং সে যখন যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং সে যখন ডিফ্রেসড হবে তখন কিন্তু তখন একমাত্র তাকে কাউন্সিলিং প্রদান করার মধ্য দিয়ে আমরা তাকে একটা নর্মাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে সমাজের, রাষ্ট্রের, পরিবারের এবং ব্যক্তির, তার বন্ধু বান্ধবদের, এবং আমি বিশ্বাস করে বলবো তার ওয়াইফ, মানে এই মুখ্য ভূমিকাটা পালন করতে পারে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ আপনি, আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে।
প্রিয় শ্রোতা, আমরা শুভকামনা জানাচ্ছি, প্রার্থনা করছি আমাদের এই বন্ধুটির জন্য, রহিমের জন্য, সমাজেও ভালোভাবে বেঁচে থাকুক, ওর জন্য একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ থাকুক, অপরাধের সেই ব্যবস্থাকে করে দিক। আর আমরা যারা মানুষ আছি তারা যেন এরকম আব্দুর রহিমের পাশে দাঁড়াই, এবং এরকম আব্দুর রহিমদের যেন সমাজে ভালোভাবে বেঁচে থাকার সুযোগটুকু অন্তত বিশ্বাস করে সেই সুযোগটুকু করে দিই। কারণ একটা কথা আছে যে হ্যাঁ, বিশ্বাস করাটা অনেক কঠিন এই ধরনের মানুষকে, কিন্তু বিশ্বাস তো করতে হবে, নইলে তো সমাজ বদলাবে না। এবং একজন আব্দুর রহিম খারাপ থাকা মানে কিন্তু শুধুমাত্র আব্দুর রহিম খারাপ থাকা না, আব্দুর রহিমের চারপাশ খারাপ থাকা, আর চারপাশ খারাপ থাকা মানে কিন্তু আমিও খারাপ থাকা। আমরা ফিরছি ঠিক একটু পরই। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে আমরা অসংখ্য মতামত পেয়েছি, কমেন্টস পেয়েছি আব্দুর রহিম সম্পর্কে, এবং অনেক অনেক মন্তব্য, যে মন্তব্যগুলোর কিছু অংশ আমি এই মুহূর্তে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মাহবুব লিখেছে, ঘটনা সত্য, আমি ওই ধরনের ঘটনা কয়েকটা দেখেছি। লিঙ্কন লিখেছে, সুদ ব্যবসায়ীদের বিচার হওয়া উচিত। ইলিয়াস লিখেছে, আসলে আমাদের লোভ এই ধরনের প্রতারণার জন্য দায়ী। মনির লিখেছে, অনেকেই রাস্তায় কাউকে মারার সুযোগ পেলে হাতছাড়া করতে চায় না। চুমকি লিখেছে, পুলিশ এভাবে মারে ভয়ে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ওয়াদুদ লিখেছে, রহিম যদি তার কারখানার কাজগুলো ছেড়ে না দিত তাহলে তার এই অবস্থা আজকে হতো না। প্রবাল লিখেছে, রহিম তো যে কোনো সময় রাস্তায় গণপিটুনি খেয়ে মারা যেতে পারে, তাই তার এখনই এই পথ থেকে সরে আসা উচিত। ফারজানা লিখেছে, আসলে লোভী সকল নষ্টের মূল। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আমরা চিঠির জায়গাটিতে যেতে চাই। গত সপ্তাহে আমাদেরকে চিঠির মাধ্যমে ভুল স্বীকার করেছিলেন একজন বন্ধু, তার নাম হচ্ছে রবি। রবির চিঠিটি আমাদেরকে পড়ে শোনাচ্ছে আর জে সুমন।
যাহা বলিব সত্য বলিব।
আমার বাড়ি টাঙ্গাইল, বর্তমানে ঢাকায় থেকে একটি কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি। আমার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার খুব একটা অভাব নেই। যখন যা চেয়েছি বাবার কাছ থেকে তাই পেয়েছি। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব খুব বেশি না হয়, প্রায় প্রতি সপ্তাহে বাড়ি যেতাম। অনেক সময় বাসে পুরনো টিকিট দেখিয়ে ভাড়া না দিয়ে নেমে যেতাম। আমাকে দেখে আমার কয়েকজন বন্ধুও এই কাজ করত। একবার বাড়ি যাওয়ার সময় বাসে এক লোক মানি ব্যাগ ফেলে যায়। আমরা বন্ধুরা বিষয়টা লক্ষ্য করেছি কিন্তু তাকে বলিনি। সে নেমে যাওয়ার পর আমরা মানি ব্যাগটি নিয়ে খুলে দেখি এতে 5,000 টাকা ছিল। আমরা টাকাগুলো রেখে মানি ব্যাগটি রাস্তায় ফেলে দিই। পরে সেই টাকা আমরা নিজেরা খরচ করে ফেলি। তখন ব্যাপারটা অনুভব না করলেও এখন মনে হচ্ছে আমরা খুবই অন্যায় একটা কাজ করেছি। সেই লোকটার ঠিকানা জানা থাকলে আমি তার কাছে ক্ষমা চাইতাম। যেহেতু ঠিকানা জানা নেই তাই সবার কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছি।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি রবিকে। রবি, আপনার এই উপলব্ধি সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আপনার মতো এই ভুল না করুক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, পর্দা নামছে আজকে যাহা বলিব সত্য বলিব। আগামী সপ্তাহে আবারও আরজে কিবরিয়া এবং তার টিম মেম্বারদের নিয়ে হাজির হয়ে যাবে, আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে, জীবনের অপ্রিয় ঘটনাগুলোকে সাথে করে নিয়ে, অপরাধ বোধগুলোকে সাথে করে নিয়ে। উদ্দেশ্য থাকবে একটি, তার মতো করে অপরাধ, তার মতো করে ভুল আপনি যেন কখনো না করেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, ABC রেডিওর সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.